This track was downloaded from fusionbd.com.
শ্রোতা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জেকি ব্রিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি এবং অফকোর্স আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। বরাবরের মতোই রাত 12টা হচ্ছে সময় বুধবারের রাত, যদি আমরা বৃহস্পতিবার হিসেবে কাউন্ট করবো, কারণ রাত 12টা থেকে আসলে ঘড়িতে বা ডেইটে আসলে বৃহস্পতিবার পড়ে যায়। তো শুরু হয়ে গেল এবং আজকে আমার সঙ্গে যে রয়েছে তার সঙ্গে একটু পরিচিত হব। তার আগে বরাবরই বলতে চাই হ্যালো 8920 হচ্ছে, হ্যাঁ আপনারাই বলবেন, জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। কিছু কথা আসলে হ্যালো 8920 তে আমি এত বারবার বলেছি যে একেবারে মুখস্থ হয়ে যাওয়ার কথা, যে আমি আসলে ইন্ট্রোতে কি বলি, এক্সট্রোতে কি বলি এবং গেস্টদেরকে নিয়ে কি ধরনের কথা বলি। যারা আমার নিয়মিত শ্রোতা আছেন তারা অনেকেই জানবেন, বুঝবেন। তো সেই অর্থে আসলে ব্যতিক্রমী কিছু বলবো না, শুরুতেই বলতে চাই আমাদের ফোন নাম্বারটি। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এই নাম্বারটিতে ফোন করে আপনার জীবনের গল্প বলতে চাইলে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করি, যেমনটা আমাদের আজকে যিনি অতিথি আছেন তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তার সঙ্গে চলুন প্রথমে একটু পরিচিত হই। তুমি করেই বলবো আজকে আমি তোমাকে, তাহলে তোমার জন্য বোধ হয় এটা একটু বেটার হবে। তুমি চাইলে আমি আপনি করেও বলতে পারি, এটা ঠিক আছে, কারণ হ্যালো 8920 নিয়ম অনুসারে আসলে আমি সবাইকে আপনি বলেই সম্বোধন করি, কিন্তু তোমার ক্ষেত্রে আসলে আমি তুমি করে সম্বোধন করছি। আমার মনে হয় তুমি যতটা বেশি রিজিড, মানে একটু রক্ষণশীল টাইপের কথাবার্তার ক্ষেত্রে, তোমাকে যদি আপনি করে বলি তুমি আরো বেশি রিজিড হয়ে যাবে। কেন এই কথাগুলো বলছি প্রিয় শ্রোতা, আপনারা পুরো অনুষ্ঠানটা শুনলেই বুঝতে পারবেন। রিপা তোমার নাম, রাইট? তোমার আসল নাম, অরিজিনাল নামই রিপা। তোমার বয়স কত?
16 বছর।
এখন বয়স 16, 16 চলছে। হ্যাঁ, মুখ দিয়ে কথা বলতে হবে, নাহলে রেডিওতে তুমি আমাকে মাথা নড়ালে বুঝতে পারবে না। ওকে, 16 বছরের রিপা আজকে আমার সঙ্গে রয়েছে। রিপা কোথায় থাকো?
মধ্যবাড্ডা থাকি।
মধ্যবাড্ডাতে থাকো, ফাইন। এমনি জন্ম কি মধ্যবাড্ডাতেই নাকি অন্য কোথাও?
কক্সবাজার।
ও আজকে কি বলতে চায় আমাদের এখানে, আমরা শুনবো সবাই মিলে। আর প্রিয় শ্রোতা, ওর ছবি ঠিক ওই অর্থে না, কারণ ওর ছবিটা ফ্ল্যাশ করা সম্ভব হবে না, কিন্তু ওকে আপনারা কোনো না কোনো ভাবে টাচে থাকতে পারবেন, সেটা আমাদের ফেসবুকে এসে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিপ্রিয়া নামে। ওকে রিপা, তুমি বলো তোমার যেখান থেকে মনে পড়ে একদম মন খুলে আমরা সবাই শুনবো, বলো।
আমার যখন 5-6 বছর বয়স, আমার মেয়ে টাপুকে দেখতাম, তখন ঢাকা তো দেখতাম, আমার আপু আমাকে নিয়ে যেত, কোথাও যেত বা বন্ধ করে থাকতো, কিছুই দেখতাম না ভিতরে কি হয় না না হয়।
কোথাও নিয়ে গিয়ে সে বন্ধ ঘরের মধ্যে থাকতো?
আবার বের হইতো অনেকক্ষণ পর বের হইতো, যেমন 20-25 মিনিট এরকম পর বের হইতো। তো একদিন হঠাৎ করে হয়তো আমাদের সামনে সবকিছু বলতো না আমার মেজাপু।
তখন তোমার বয়স 5-6 বছর না, খুব ছোট তুমি। ওকে,
হঠাৎ একদিন আমার আম্মুর সাথে খুব ঝগড়া, রাত 8-9টা হবে এরকম, তো আমার ঘুম ভেঙে যায়। তো বলতেছে আর কতদিন করবো আমি এরকম, আমাকে কি বিয়ে দিবা না? তো আম্মু বলতো যে তোদের ভালোর জন্যই তো করি, তোদেরকে বিয়ে দিতে হবে, মানে এই সমস্ত কথা বলতো। তখন আমি কিছু বুঝতাম না।
পড়াশোনা করতে ওই সময়টাতে তুমি?
জি, পড়াশোনা করতাম।
আচ্ছা,
তখন আমার মানে আব্বু আসা যাও করতো, 5-6 মাস পর পর আসতো, বাড়ির জাহাজে চাকরি করতো উনি। 5-6 মাস পর পর উনি আসতো, আমার এক কাকা ছিল, নাম ছিল বাবুল। তো আমার বাবা ওনাকে খুব সম্মান করতো, তো আমার বাবা নাকি ওনার কাছ থেকে কিছু টাকা ধার নেয়।
কার কাছ থেকে ধার নেয়?
ওই কাকার কাছ থেকে।
সেই কাকাটা আসলে কি মধ্যবাড্ডাতে থাকতো?
হ্যাঁ, মধ্যবাড্ডা স্থানীয়।
মধ্যবাড্ডার স্থানীয় তোমাদের বাসায় যাতায়াত ছিল?
হ্যাঁ। তারপর আসতো যেত, তো আমার কাকা তো পড়াশোনা জানতো না, উনি হঠাৎ একদিন বলে কি ট্রেন, আমি বিদেশ যাব, তো আমি তো আমার নাই নিজের নাম লিখতে পারি না, আমি কি করে লিখবো। তখন বলছে যে প্রতি সন্ধ্যার সময় আসবেন, যখন আমি অফিস থেকে আসি তখন। আমার
বড় আপু?
জি।
মেজ আপু? না
না,
মানে মেজ আপুকে নিয়ে তুমি তো বিভিন্ন জায়গায় যেতে, সেটা একটা মিস্ট্রি গল্প। ওকে, হ্যাঁ বলো। তারপর
আমি শিখাতো ওনাকে, আমাকে বলতো তো এটা দেখায় দে বা ঘুরে, তা আমি ওনার হাত ধরে মানে সিলেট চক দিয়ে ঘুরে দেখাইতাম।
ও 5 বছর বয়সে?
জি, যে এটা কিভাবে নাম লিখতে হয় বা কিভাবে। হঠাৎ একদিন অনেক রাতে আসছে, আমার আব্বু তো থাকে না, তো আসার পরে দেখতেছি ঘরে খুব গ্যাঞ্জাম, আমার বড় আপু, আমি আর আমার মেজ আপু একসাথে ঘুমাইতাম, আর আম্মু নিচে ঘুমাইতাম। বলতেছে তুই আমাকে আর কতদিন এরকম জ্বালাবি?
কে বলছে এটা?
আমার আম্মু বলছে, কাকাকে বলছে,
বাবুলকে বলছে?
হ্যাঁ।
ওকে,
মানে ওনাদের মধ্যে একটা ঝগড়া। তো বলতেছে আমি, আমার আম্মুকে তুই করে বলতো যে আমি তোর জামার কাছে টাকা পাবো, তুই তো আমাকে এগুলো করছিস বা তুই আমাকে অফার দিছিস, আমি কি তোর সাথে কিছু জোর করে করছি নাকি?
তুমি বাবুল বলছে?
হ্যাঁ, নিজে থেকে এগুলো বলছিস আমাকে বিয়ে করবি। তখন
একই রুমে সবাই তোমরা ঘুমাতে?
জি, মানে ভোর রাতেই আবার চলে যেত।
দাদার বেলা থাকতো?
রাতে থাকতো, ঘোরাতে চলে যেত। পরে আরেকদিন হঠাৎ করে অনেকদিন পর তো উনি আসছে, রাত 11:30-12টার দিকে আসছে। তো বলতেছে আমার ছোট বোন তখন প্রেগনেন্ট আমার আম্মু,
জি পেটে,
জি, তখন উনি আসছে। আসার পরে আমার আব্বু আছে তখন, তো মশারি টানানো নিচে। তো আমার আব্বু আমার আম্মুর থেকে আলাদা থাকতো, যেহেতু আমার বড় আপু আছে বা আমার মেজ আপু আছে, আমি কিছু বুঝি না, আমি ওনাদের সাথে ঘুমাতাম। তো এর মধ্যে বলে রাখি, আমার ভাই ছিল, আমার ভাই, আমি, আমার আব্বু, মা একসাথে ঘুমাতাম।
কয় ভাই বোন ছিল তোমরা?
আমরা 4 বোন 1 ভাই।
4 বোন 1 ভাই, ভাই সবার ছোট?
জি,
ওকে,
ভাই সবার ছোট, আমার ছোট,
তোমার ছোট। আর মিম তখন পেটে?
মিম তখন পেটে। তারপর উনি আসে, আসার পরে দরজা খুলছে আমার আব্বু। তো দরজা খুলছে, তো আব্বুকে বলতেছে তুই এখন বের হ।
তুই এখন বের হ মানে হচ্ছে তোমার বাবাকে বাবুল বলছে তুই এখন বের হ। তোমার বাবা কি তখন আরেকটা বিয়ে করেছিল?
না, তখন কোনো বিয়ে করেনি।
তোমার মাই তোমার বাবার ফার্স্ট ওয়াইফ ছিল?
জি।
ওকে,
মানে উনি মারে আমার আব্বু দেখলাম কান্নাটানা করে, তো আমরা কান্নাটানা করতেছি। তারপর আমার আব্বু ওখান থেকে চলে যায়, ওই সময় মানে ওই অবস্থায় চলে যায়। আমার আব্বুকে যখন মানে তলপেটা লাথি মারা হয়, তখন আমার আব্বুর লুঙ্গিটা খুলে যায়। তো আমার আব্বু নাকি ওখানে একটা ব্যথা পায়, মানে তারপর ওখান থেকে চলে যায়। তো এর মধ্যে আমাদের মিম হয়, মিম হয়, কিন্তু আব্বুর কোনো 5-6 মাস কোনো যোগাযোগ ছিল না, কোনো খোঁজ খবর ছিল না। তো আমার দাদি হঠাৎ একদিন ফোন দিয়ে বলে কি এরকম এরকম হারুন অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে হয়েছে, তো খুব সিরিয়াস অবস্থা।
হারুন তোমার বাবার নাম?
জি, ও মারাও যেতে পারে। তো এবার বসে তো আমার আম্মু কি করলো, তাড়াতাড়ি করে সবকিছু গুছিয়ে টুছিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে আব্বা আব্বু বলতেছে যে আমি তোমাকে মিথ্যা কথা বলে নিয়ে আসছি। আমার আব্বু কিছুটা জেনে যায় যে আমার আম্মু এই সমস্ত কাজে জড়িত আছে বা কিছু একটা। তো তখন আমাদের বাড়িতে কোনো ঘর ছিল না, তখন ঘর উঠাচ্ছে, নতুন ঘর উঠাচ্ছে, আমরা দাদির ঘরেই থাকি একসাথে। এর মধ্যে ঘর উঠানোর পরে আবার আমাদেরকে মানে আমাকে স্কুলে ভর্তি করাই দিছে। মিম ছোট, রিমন আমার ভাই তখন মানে কিছু বুঝে না। আব্বু আম্মুকে একটা মোবাইল কিনে দেয় যে আমি তো ঢাকা থাকবো কথা টথা বলার জন্য। মানে তখন দেখা যাচ্ছে দেশ গ্রামের কোন ওয়াইফি মানে মোবাইল ফোন ইউজ করে না। ফোন আসলো, দেখা যায় অনেক দূর থেকে একজন নিয়ে আসছে যে তো ফোন আসছে, তো ফোন দেয় অনেক দূর থেকে। তো এরই মধ্যে আব্বুর একটা ফ্রেন্ড উনি আসে, সবার সাথে পরিচয় টরিচয় করায় দেয়, একদিন থাকে। তো একদিন থাকার পরে আমার আম্মুর কাছে নাম্বার ছিল ওনার, ওই কাকাটা আম্মুর সাথে সবসময় কথা বলতো।
কোন কাকা?
ওই হিরণ কাকা।
হিরণ কাকা?
জি, আমার
মানে তোমার বাবার পরিচিত এক ফ্রেন্ড, সে তোমার মার সঙ্গে কন্টিনিউ কথা বলতো,
কথা বলতো। তার এরই মধ্যে ওই ফোন থেকে আমার আপু একটা রং নাম্বারে ফোন দিয়ে ফেলে, মানে দুষ্টুমি করতে করতে রং নাম্বারে চলে যায়। নাম ছিল শাহিন, যশোর বাড়ি, ডাক্তার ছিল। তো ওর সাথে সম্পর্ক হয়, সম্পর্ক হওয়ার পরে ওর সাথে কথা হয়। তো আমি একদিন মাদ্রাসা থেকে আসছি, আসার পরে
তোমাকে মাদ্রাসাতেই পড়াতো?
জি, মাদ্রাসাতে পড়তাম। তো আসার পথে দেখতেছি আমার এক চাচাতো বোন বলতেছে যে তোর বোনের পা পড়ে গেছে, ওর সিরিয়াস অবস্থা। তো আসলাম, এসে দেখতেছি শোয়ানো, আমার আপু পা পড়ে গেছে, কথা বলতে বলতে ওই কাকাটার সাথে, আমার আব্বুর ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে পা পড়ে গেছে। আম্মু বলতেছি কি এত কথা বলার কি দরকার ছিল। তারপর আপু বলতেছি কি তোমার জন্য তো এগুলো হয়েছে, আমি ওনার সাথে কেন কথা বলবো।
মানে তুমি একটা, আমরা যেটা বুঝতে পারছি যে তুমি ছোটবেলায় এই জিনিসগুলো নিয়ে অনেক কনফিউশনে থাকতা, অনেক বেশি প্রশ্ন জাগতো মনের মধ্যে যে কেন এরকম হচ্ছে চারপাশে, তুমি কোনো উত্তর খুঁজে পেতে না, তাই তো? আমরা কিছুটা হলেও বিষয়টা পরিষ্কার হবার ব্যাপার আমাদের জন্য রয়েছে, কারণ আমরা বুঝতে পারছি স্টোরিটা কোন দিকে যাবে। বাট তারপরে ওর জন্য শিশু মনে কিন্তু এটা অনেক বেশি প্রশ্নের, কারণ বোন নিয়ে যাচ্ছে, একটা রুমে ঢুকে যাচ্ছে, ওকে পাশে বসে রাখে, 20-25 মিনিট পরে বের হচ্ছে, বাসায় এসে মার সঙ্গে ঝগড়া করছে এবং মাকে সবাই দায়ী করছে, বাবাও এক ধরনের সায় আছে, অর্থের কারণে হোক বা যে কোনো কারণেই হোক, মানে বুঝতেই পারছি যে এই পরিবারে আসলে কি ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। বলো তারপর। হ্যাঁ,
তো ওদের মধ্যে একটা মানে ই হয়ে যায় যে ওরা বিয়ে করবে এ সমস্ত। তো আম্মু কথা বলতো ওই ছেলেটার সাথে বা আমি কথা বলতাম। এর 4-5 দিন পর হঠাৎ করে একদিন ভোর রাতে অন্ধকার অন্ধকার আজান পড়ছে। তো আম্মু দেখতেছি কি আমার মানে সবকিছু ঘুষেছে, ঘরের মানে যা বাসা চেঞ্জ করলে যেরকম হয় সবকিছু ঘুষেছে। তারপর আমাদেরকে ডাক দিচ্ছে। তো ডাক দেওয়ার পরে আম্মু বলতেছে আমরা ঢাকা যাব। তো আমার মেজাপু জিজ্ঞেস করলো কেন যাবা, আমার বড়াপু তখন কক্সবাজারে থাকতো, বলতেছে যাব ঢাকা যাব, আছে মিটি তোর আব্বু যেতে বলছে। আমরা বের হই যখন তখন মানে চারদিক দেখে নিচ্ছে যে আমার আম্মু যখন বের হয়েছে তখন যে একটা লবণের বাটি সেটাও রেখে আসে নাই, যে এটা আমরা না নিয়ে যে এখানে রাইখা যাই এরকম কিছু। তো বের হওয়ার সময় আমরা যখন যাইতেছি তখন মানে এক ধরনের পলায়া যেতেছে,
মানে কক্সবাজার থেকে ঢাকায় আসছে,
বরিশাল থেকে।
বরিশালে কেন গেল?
বরিশালে হচ্ছে আমার দাদা বাড়ি, মানে আমার মা আর আমার বাবা, মাম তো ফুফু
ভাই। বরিশাল থেকে তোমরা কোথায় যাচ্ছ?
ঢাকা আসতেছি।
ঢাকা আসতেছ? আচ্ছা,
তারপর
এক ধরনের পালিয়ে।
জি।
আচ্ছা, তো ওখানে গিয়েছিলে কেন? বাবা নিয়ে গিয়েছিল?
হ্যাঁ, বাবা নিয়ে গিয়েছিল। তারপর আসতেছে, হ্যাঁ, তারপর বরিশালে গাড়ির জন্য ওয়েট করতেছে, বরগুনাতে ওয়েট করতেছে, তারপর গাড়ি তো সরি লঞ্চের জন্য, তারপর লঞ্চে উঠে যায়। আম্মু কাছে তো ভাড়া টাকা কিছু নেই, তখন টাকা ছিল না, তো আমরা ঢাকা এসে কোথায় থাকবো? আম্মু এগুলো বলতেছে, তো একটা হোটেল নাই তো বলতেছে, না আপনাদেরকে ভাড়া দিব না, আমরা ওখান থেকে বের হয়ে আসছি। তারপর ওই কাকাটাকে ফোন দিল, আব্বুর ফ্রেন্ড কে, তারপর ফোন দেওয়ার পরে একটা বাসা নিল, একটা ছোট রুম নিল 500-600 টাকার মধ্যে, এরকমটাই হবে। তো ওই ঘরে নতুন একটা চৌকি কিনছে, ফ্যান ছিল না তখন।
এটা তোমার ওই বাবুল কাকাই করে দিচ্ছে?
না না, ওটা হিরণ কাকা, আমার আব্বুর ফ্রেন্ড।
আচ্ছা, হিরণ কাকা। বাবুল কাকার সঙ্গে তখন কোনো যোগাযোগ নাই?
না, তখন কোনো যোগাযোগ নাই।
এটা কি মধ্যবাড্ডাতেই?
না, এটা ছিল গাজীপুর।
গাজীপুরে? আচ্ছা, তখন তোমার বয়স কত?
তখন আমার বয়স
মনে আছে, মানে তুমি তো একটু বড় হয়েছো। 5 পড়ছো তখন নাকি 6-7 উঠেছো?
তখন আমি 5 পড়ছি।
তখনো 5 পড়ছো?
জি। তারপর ওখানে আসার পরে পরের দিন আমার সে কাকাটা আসে,
বাবুল হিরণ,
হিরণ কাকা আসে। আসার পরে উনি কি করলো, আসছে, আসার পর আমরা মানে ওই নিচে উপরে ঘুমাচ্ছি, আমরা নিচে দেখতাম আমার আম্মু আর ও কাকাটা ঘুমাতো। যেহেতু আমি এগুলো কিছু বুঝি না, তো হঠাৎ একদিন দেখি কি যে আমার আম্মু সকালবেলা ঘুম থেকে ওঠে না ওনারা। তখন আমার মেজাপু, মেজাপু চাকরি করতো একটা জুস কোম্পানিতে, মনে হয় চাকরি করতো।
আচ্ছা, কি কোম্পানি?
জুস কোম্পানি।
জুস কোম্পানি? আচ্ছা।
তো তারপর ও দূরে থাকতো একটু, ওই বয়সটা অত কিছু বুঝতাম না যে আপু কোথায় আছে বা জিজ্ঞেস করতাম না। দেখতেছি যে আমার আম্মুর ওন্না পরে আমার কাকা শুয়ে আছে, মানে অন্যভাবেই শুয়ে আছে।
ওকে ওকে।
তারপর আমরা ওঠার পর উনি উঠছে, তো আমি ওনাকে বললাম যে উনি এভাবে শুয়ে আছে কেন। আমার খুব লাগতো যে আমার বাবা আর আমার চাচারা ছাড়া আমি অন্য কোনো ছেলের সাথে কথা বলতাম না বা অন্য কোনো ছেলেদের আমি দেখতে পারতাম না।
তোমার যে এগুলো খারাপ লাগতো, তুমি কখনো বাবার সাথে বলতে না, শেয়ার করতে না?
না,
কখনোই করতে না?
না, কখনোই করতাম না।
কি মনে হতো তোমার এই জিনিসগুলো শেয়ার করলে কি হবে, কিছু মনে হতো?
এরকম কিছু মনে হতো না যে শেয়ার করা লাগবে বা বলা লাগবে,
কিছু মনেই হতো না?
কিছুই মনে হতো না।
আচ্ছা,
তারপর কয়েকদিন পর ওই যে ভাইটার সাথে কথা বলতাম মেজাপু, ও আসে, আমার আম্মুকে বলে, মেজাপু বলে যে শাহিন ঢাকা আসবে আমার সাথে দেখা করতে, তো আমি এখন কিসের জন্য কেন কিভাবে দেখা করব। তুই আয়, তো গাজীপুর ওখানে একটা ঠিকানা দিল, ওখানে আসলো, তো আমার মেজাপু ছেলেটাকে দেখলো কালা, তো আমার আপু বললো কি আমি এই ছেলেটাকে পছন্দ করবো না, আমি ওর সাথে দেখাই করবো না। তো আমার মেজাপু ওখান থেকে চলে যায়, ওকে মানে দূরে থেকে দেখছে কিন্তু আমার আপুকে দেখে নেয় ভাইয়াটা। তো পরে আসছে, বাসায় আসছে, আপু ভাই আসছে, পরে ওর সাথে একটা ফ্রেন্ড আসছে। আমিও বুঝতে পারি না, তো আমি দেখতেছি একই রিক্সায় আম্মু আছেন, তারপর ওই ছেলে দুইটা আছে। তখন আমার খুব জিত হয়েছে যে ছেলে দুইটা কে। আমি আমার আপুর মেজাপুর একটা 3-piece পরাছিলাম, লং হয়ে গেছিলাম যেহেতু ছোট, তো আসছে, তো আমি আমার ছোট বোনকে মিনকে নিয়ে যখন যাচ্ছি তখন আমাকে রীতা বলে ডাক দিছে। রীতা বলতে পারতো না, মানে মুখে আসতো না, রীতা বলতো। তখন বুঝতে পারলাম যে শাহিন দেয়া। পরে আসছেন, তারপর আম্মু বলতেছে যে তোমার শ্বশুর একটু বাইরে গেছে, আসবে। ওকে বললো আমার কাকাকে, সেই কাকাটাকে বললো হিরণ কাকাকে, মিষ্টি নিয়ে আসো, জামাই আসতো, তো মিষ্টি নিয়ে আসো। আর আমার আপুকে মানে বলতেছে, জোর করতেছে যে তুই আসিস না কেন, ওরা তো আসছে, চলে আসছে।
এটা কোন আপু? বড় আপু?
মেজ আপু।
মেজ আপু কি নাম ছিল?
শ্যামলি ছিল।
শ্যামলি। আর বড় আপুর নাম?
শিরিন।
শিরিন। ওকে।
তারপর
তো তুমি 3 নম্বরে তুমি? ওকে।
কাকা আসছে, তা আসার পর মিষ্টি নিয়ে আসে না, এমনিতে আসছে। তো সকালবেলা আমি ভাইয়ে দুটা, আমি ওদের দুজনে মাঝখানে ঘুমাইছি, আর নিচে মিম আর রিমন মা আর কাকাটা ঘুমাইছে। তো খুব গরম ছিল, তো আমি গরম মানে রাতের বেলা ওনার দেখতেছি আমার ভাইয়ের মাথা থেকে মানে ঘাম বের হয়ে পড়তেছে, বাইরে বের পড়তেছে। তো আমি বাতাস করি, উঠে বাতাস করি, আমার খুব লাগছিল তখন যে ওনাদের গরম লাগতেছে। তো বাতাস করার পর আমার ভাইয়ে উঠছে, বলে আমার বাতাস করা লাগবে না, তুমি ঘুমাও, আমি তোমাকে বাতাস করি। তো আমি ঘুমাইছি, তখন ওই দিনও দেখি সেম কাজ, আমার ওই কাকাটা অন্য পরে ঘুমাইছে, অন্যরকম আস মানে অন্যরকম ভাবে, একেবারেই মানে কি বলবো, অন্যরকম ভাবে ঘুমাইছে। তো আমি উঠে প্রথমে আম্মুকে ডাক দেওয়ার পরে কাকাটা উঠে, পরে আমার শাহিন ভাইয়া দেখছে যে অন্যরকম ভাবে শুয়ে আছে, এর জন্য আবার এদিক থেকে ওদিক ঘুরে শুয়েছে যে না দেখে। তারপর ওনার ওঠার পর ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাচ্ছে, ভাইয়া তারা 10টা 11টার দিকে রান্না বান্না করছি, তো আমাকে বলতেছে তোমার আপুকে তো দেখলাম না, তোমাকে দেখে গেলাম, তোমার আপুকে যদি নাও নি তোমাকে নিয়ে যাব, যাও। তোমার আপু তো আমার, আমি কালো দেখে আমাকে পছন্দ করলো না, তো উনি চলে যাচ্ছে। তো বলতেছে কাকাটা বলতেছে আসো জামাই, তোমাদেরকে দোকান থেকে মিষ্টি খাওয়াবো। তো আমরা সাথে গেলাম, তো মিষ্টি খাবে কি উনি বিদায় করে দিয়ে দিল। তো আমি জিজ্ঞাসা, আমার আপুর এর মধ্যে আসছে, আসার পরে আমার আম্মুকে বলতেছে যে আমি ভাবছি কথায় মনে হচ্ছে কত সুন্দর ছেলেটা, মানে আমার আপুর এমন ভালো লাগতো, স্মার্ট হতে হবে, সুন্দর হতে হবে, মানে সব দিক দিয়ে অলফিট হতে হবে। তো তারপর বলতেছে আমি ভাবছিলাম সুন্দর স্মার্ট স্মার্ট আমার এগুলো পছন্দ না, তাই ছেড়ে দিছি। তো আমার মেজো আপুকে ফোন দিয়ে ডিস্টার্ব করতো, মানে ফোন দিত যে আমার ফোনটা কেন রিসিভ করো না, বা আমাকে আগে বলতো, আমি বলছি যেহেতু আমি কালো। তারপর আমার সাথে এগুলো নিয়ে তর্ক হয়, তুই যে আমার আম্মু বলতেছে তুই সেদিন আসলি না কেন, ওরা আসতে শুধু শুধু ঘুরে গেছে। তো
মানে কোথায় ছিল আপনার বোন, কোথায় ছিল?
আমার বোন যেখানে চাকরি করতো সেখানেই থাকতো একটা মেয়ের সাথে।
আচ্ছা আচ্ছা, মেসেই থাকতো।
জি। তারপর মানে ওখান থেকে আপু বলতেছে, আম্মু বলতেছে যে তোর জন্য আমি ঢাকা আসলাম, বলতেছে আপু তখন বলতেছে আমার জন্য ঢাকা আসতো মানে আমার জন্য তুমি কেন ঢাকা আসবা। তখন বলল যে তোর জন্য তো ঢাকা আসলাম, তুই ওকে বিয়ে করবি বা ই করবি, তোর জন্য আমি সংসার টংসার ছেড়ে সবকিছু ছেড়ে চলে আসলাম। তো আপু তখন ডাইরেক্টলি বলে দিল যে আমার জন্য আসতো না, হিরণের জন্য আসতো। তখন আমার মেজাপু মানে ওনার বিরুদ্ধে কথা বলতো, এখানে ঝগড়া টগড়া হয়ে যায়, যাকে এখানে যায়। তারপর আমরা আবার মধ্যবাড্ডা আসি, ওই বাবুল কি করে যেন জানে যে আমরা ঢাকা আছি বা গাজীপুর আছি। তখন আমাদের রিমন ওকে নিয়ে যায় চুরি করে, এক ধরনের,
রিমন মানে
আমার ছোট ভাই,
ছোট ভাইকে নিয়ে যায় হিরণ,
না বাবুল কাকা,
বাবুল কাকা চুরি করে নিয়ে যায় তোমাদের বাসা থেকে।
2 দিন পরে ফোন দিয়ে বলে আমি ওকে নিয়ে আসছি, তোরা মধ্যবাড্ডায়, নয়তো আমি ওকে দিব না। তারপর আমরা সবাই মধ্যবাড্ডা যাই, তো আমাদের বাসা টাসা নিয়ে দেয়, আমি অত কিছু জানতাম না, হয়তো
গাজীপুর থেকে মধ্যবাড্ডাতে যেতে
হলো আবার। তো এর মধ্যে আমার আব্বুর সাথে কথা হয়, বলে আমরা ঢাকা চলে আসছি, বাড়িতে খুব কষ্ট হচ্ছে। তো আমার আব্বু বলছে যে আমি তোকে কোন দিক দিয়ে কোন দিই, যে তো কোন দিক দিয়ে কষ্ট হয়।
তুমি, তোমার মার বাড়ি ছিল কোথায়?
আমার মার বাড়ি কক্সবাজার।
মার বাড়ি কক্সবাজার, আচ্ছা। তোমার মা ঢাকায় কেন আসতো বলো তো? সে কি ঢাকায় সে কিছু করতো, কোনো কাজকর্ম করতো?
না, কোনো কাজ করতো না, ঢাকা আসছে হয়তো বাবুলের কারণে না তো হিরণের কারণে। আমার যতটুকু মনে হয় যে ওই হিরণের কারণেই ঢাকা আস। তারপর ওই আপুর সাথে যখন সম্পর্ক হয়েছিল, তখন আম্মু বলে, আব্বু বলে কি যে ওর সাথে আমি আমার মেয়ে বিয়ে দিব না, খানগোষ্ঠীর ছেলে ভালো না বা খারাপ হয়। তো এর মধ্যে আমার আম্মু আব্বুর মধ্যে একটা ঝগড়া হয়ে যায় যে কেন বিয়ে দিবা না, আমার মেয়ে পছন্দ হয়েছে এখন বিয়ে দিবা না। তো আমার ওই যে বাবুল কাকা, উনিও রাজি ছিল না বিয়ে দিবে না। তো ওরা কি করতো, একদিন আমার সেই টালু বাবা আমার দুলা ভাইকে বের করে দেয় ঘর থেকে, ঝগড়া করে বের করে দেয়। তো আমাকে বলতেছে, আমার বড় বাবা আমার সাথে, আমার মেজাপুর সাথে সবকিছু শেয়ার করতো, আমার মার সাথে কিছু বলতো না। আমরা ঘুমাচ্ছি, তো রাত 12টা 1টার দিকে ওকে নিয়ে আসছে, আমার দুলা ভাইকে নিয়ে আসছে। তারপর আমাদের সাথে ঘুমাইছে, একসাথে ঘুমাইছে, আর ভোর হওয়ার আগে পাঠিয়ে দিচ্ছে। এরকম 2 দিন আমাদের ঘরে আসছে, খাইছে, কিন্তু কেউ বলতে পারবে না আমরা 3 জন ছাড়া। তারপর এর মধ্যে ওনাদের মানে এলাকার একটা লোক ছিল, উনি ধরে বিয়ে দিয়ে ফেলে আমার আপু আর দুলা ভাইকে,
মানে দুজনকে একসাথে বিয়ে দিয়ে।
হ্যাঁ, বিয়ে দেয় কিভাবে, যে আমার দুলা ভাই যখন গার্মেন্টস থেকে আসতেছিল, আমার বর আপু একসাথে ওদেরকে নিয়ে যায় বিলের মাঝখানে, নিয়ে বাইরে রাখে আমার সেই বাবুল কাকা। আমার দুলা ভাইকে বাইরে রাখার পরে মারধর করে, তো তুই শিরিনকে ভুলে যাবি কিনা, তো বলতেছে না আমি ওকে ভুলবো না।
শিরিন মানে তোমার বড় বোন?
জি, আমার বড় আপু। তো ওর হাত কেটে ফেলে, বলে তোর হাতে রক্ত কেটে ফেলবো, তোকে এখানেই মাইরে ঝুলাই রেখে দেবো। তো এখান থেকে এই পর্যন্ত হাত কেটে ফেলে, তো কাটার পরে তারপর বলতেছে আমি ওকে বিয়ে করবো, তারপর ছাইরা দেয়। তারপর ও আমার দুলা ভাইয়ের আব্বু বুঝাইলো যে কি হবে। তারপর ওনাদের মানে আমরা কেউ জানি না, ওনাদের সব সহপরিবার সব জানে যে বিয়ে হচ্ছে। তারপর বিয়ে টিয়ে করার পরে আসছে, আমাদেরকে বলতেছে যে বিয়ে তো করাই ফেললাম এরকম এরকম। তো তারা কি করলো, এর মধ্যে আবার বিয়ে টিয়ে করার পরে সে আমার বড়পু শ্বশুর বলতেছে কি আমি তোদেরকে ঘরে উঠাবো না, তোরা তোদের রাস্তা দেখ। দেখাই দিছি যেহেতু মেয়ের জন্য পাগল হয়ে গেছিস, তো এবার তুই তোর রাস্তা দেখ। তো আমার দুলা ভাই বলতেছে আমি হঠাৎ করে কোথায় যাবো, আমাকে 1 মাস থাকার জায়গা দাও, তারপর আমি আমার বউ নিয়ে সেটেল হয়ে যাব। তারপর বের করে দিল, পরে কি করবে, পরে আমাদের বাসায় আসছে। আসে 2 মাস, আমার আপু মানে বড় আপু কোনো কাজ করে না 2 মাস। 2 মাস আমার মেজাপু শুধু চাকরি করত, খাওয়াতো, সবকিছু সব ওই করত। পরে তারপর আমাকে আর আমার ছোট ভাইকে রিমনকে দেশে পাঠিয়ে দিল, মানে দেশে দিয়ে আসলো। দেশে দিয়ে আসার পরে এর মধ্যে মিম আম্মু ওরা একা একা থাকে, আমার বড়াপুর বিয়ে হয়ে তো গেল। তারপর এর মধ্যে আবার আমার মেজাপুর বিয়ে হয়। হয় কিভাবে, যে আমরা একদিন বাজারে যাচ্ছি, তো রাস্তার মধ্যে অনেকগুলো টমেটো ছিঁড়ে পড়ে গেছে, মানে হাসাহাসি করতে করতে পড়ে গেছে। তখন টমেটোগুলো টোকাইতেছে, তখন আমার মেজো দুলাভাই দেখে আমার আপুকে। দেখার পরে আমার মানে আপুকে অফার করে কিরকম, যে আমার আপু বাসা চলে গেছে, কিভাবে যেন আম্মুর ফোন
নাম্বার তারা যোগাযোগ করেছে এবং তারা কি নিজেরাই বিয়ে করেছে?
কম, আমার মেজো আপুকে জোর করে বিয়ে করছে ছেলেটা,
মেজো আপুকে জোর করে বিয়ে করলো,
জোর করে বিয়ে করলো।
আচ্ছা,
তারপর বললো যে আপনি মেয়েকে আমার পছন্দ, ওকে কি বিয়ে দিবেন কিনা। আমার মা এরকম, যে আমার মা একটু লোভী টাইপের, তো আমার মা বলে আমার মেয়েকে যদি বিয়ে করতে হয় তো কথা বলবি কি দিয়ে, মানে এইভাবে এরকম আচরণ করতেছে, আমাদের সামনে বসে বলতো। তো ওই দিন মানে একটা ফোন কিনে দিয়ে যায় আপুকে, যে এটা তোমার জন্য। তারপর আবার বলে আমার মেয়েকে বিয়ে করতে হলে এত টাকা দিতে হবে, এটা করতে হবে। পরে আমার দুলা ভাইকে দেখতাম যে 10,000-20,000 টাকা দিত, অনেক টাকা দিত আমার আম্মুকে। আর সবাই বলতো, ওই মানে ওই এলাকার ওকে সবাই চিনতো, তো বলতো ছেলেটা খুব ভালো, সাংবাদিকের গাড়ি চালায়, এসব এ সমস্ত সব বলতো। তো যখন বিয়ে করবো তখন বলে আম্মু আমি শ্যামলীকে বিয়ে করে আমি নিয়ে আমি চলে যাব। বলতেছে ওকে নিয়ে চলে যাবো, মানে ওকে নিয়ে চলে গেলে আমি কি করব। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, আমরা এখানে থাকবো কয়েকদিন, তারপর যাব। তো আমার দুলা ভাই ছিল, একবার তার এক ছেলে, 2 মেয়ে ছিল, শুধু একটা ছেলে ছিল। তারপর ওরা জোর করে একদিন বিয়ে করে, বিয়ে করে নাকি যে কাজে বিয়ে কর বিয়ে পড়াবে, সে বলতেছে আমি মেয়েকে বিয়ে দিব না, মানে বিয়ে পড়াবো না, মেয়ে ছোট। তখন নাকি পিস্তল বের করছে যে তুই বিয়ে পড়াবি না, তাহলে আমি তোকে মেরে ফেলবো, এভাবে নাকি জোর করে এক বিয়ে করছে।
তার আগে কি তোমার মেজো বোনের সঙ্গে তুমি বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে এই সময়টাতে?
হ্যাঁ,
মানে উনি যেত এবং ঘরের মধ্যে তুমি বাইরে থাকতা, উনি ঘরের ভিতর থাকতো। আচ্ছা,
তারপর আমরা দেখতে গেলাম আপু ওই দিন বিয়ে টিয়ে করার পর ওর বাসা থেকে চলে আসছে, মানে যে বাসা বিয়ে হয়েছে সে বাসা থেকে চলে আসছে। চলে আসার পরে এখন আপু বলতেছে কি, আমি কি তোর কাছে বিয়ের জন্য কান্না করছিলাম, না আমার স্বামীর দরকার ছিল, না আমি এটা ছাড়া থাকতে পারবো না, আমরা ঘুমাচ্ছি রাতে। তো বলতেছে আমি কি বিয়ে দিছি নাকি, তুই বিয়ে করছিস কেন? বলতেছে তুমিই তো বিয়ে দিছো, তোমার কাছ থেকে টাকা খেয়েছো, তাহলে আমাকে জোর করে বিয়ে করবে না? ওর একটা ক্ষমতা আছে যে আমি তোর মাকে টাকা দিছি বা এই দিছি, তুই এখন বিয়ে করবি না কেন, টাকা খেয়েছো। তো আমার আপু কান্না করতেছে যে আমি কি করলাম এটা। আপু বলতেছে তুমি আমাকে দিয়ে খারাপ কিছু করাবা, আবার আমাকে দিয়ে জোর করে বিয়ে করাবা, তুমি কি টাকা ছাড়া জীবনে কিছু বুঝবে না, এগুলো বলতেছে। তারপর আমার দুলা ভাই আসছে, দুলা ভাই আসার পর বলতেছে কি শ্যামলী আমি আলাদা বাসা নিয়েছি, চলো আমরা আলাদা বাসা যাই। তো আম্মুকে কিছু টাকা দিছে, যেমন 5,000-6,000 টাকা দিছে, আম্মু শান্ত, কিছু জানে না, এটা আমার মেয়ে কি না কে কিছু জানে না, যাও তোমাদের মধ্যে যা হয় তোমরা বুঝো, আমি নেই এর মধ্যে। তো আমার মা হচ্ছে এরকম। তো তারপর টাকা দেওয়ার পরে আমার আপুকে নিয়ে গেল, দেখলাম আমার আপু কান্না করতেছে, তো আমাকে বলতেছে চল আমার সাথে চল। তো আমাকে নিয়ে গেল, বলল থাক তোর ভাইয়া দেখি কি আনতে গেছে। আমার ভাই আবার নতুন বাসা যেহেতু খাবার আনতে গেছে, রাতে বেলা খাবার আনতে গেছে। তো
ভাই আমার দুলা ভাই,
হ্যাঁ দুলা ভাই, তারপর খাবার নিয়ে আসছে। তো নিয়ে আসার
মধ্যে তখন কি তোমার বড় বোন তোমাদের থেকে আলাদা থাকে?
জি আলাদা থাকে। তো এর মধ্যে আপু বলতেছে কি ঘরের মধ্যে কি অবস্থা, সিগারেটের প্যাকেট ট্যাকেট মানে এগুলো বলতেছে। তো বলতেছে আয় ঘরটা ঘুষাই। তো অনেক বড় জাদিন ছিল, তো জাদিন আমরা দুই বোনে মানে আলগাইতে পারতেছি না, এক কোনো দিয়ে আমরা দুইজন আলগাইছি। তো আলগানোর পর দেখতেছি ওর মধ্যে পিস্তল, মানে সবকিছু সব অস্ত্র সাজানো,
মানে এটা তোমার মেজো দুলা ভাইয়ের ক্ষেত্রে ঘটনা।
হ্যাঁ, তারপর আমার আপু কান্না করতেছে যে হ্যাঁ আমি কি করলাম, ও তো আমাকে মেরে ফেলবে। তো এইভাবে ওখান থেকে আমরা সিঁড়ি থেকে নামতে নামতে দেখি আমার দুলা ভাই উঠতেছে, আমার দুলা ভাইকে ধাক্কা মেরে পরে নামে যায়। পরে আসার পরে আমার মার পা ধরে বলতেছে কি আমি তোর কাছে কি মানে কি চাইছিস তুই আমার কাছে, যে তোর এটা না দিলে এর জন্য তুই আমার একটা খারাপের কাছে বিয়ে দিলি, বা আমার একটা সন্ত্রাসের কাছে বিয়ে দিয়ে দিলি, যে দেখ খুন খারাপি করে আমাকে মেরে ফেলবে, এগুলো এগুলো আমরা দেখছি। তো আমার আপু আমার আম্মুর কাছে শুনতাম যে আমার মামারা নাকি এসব অস্ত্র বানাইতো, তো ও সব কিছু নাম বলতে পারতো, আমার আপু কোন জিনিসটা কি নাম এগুলো বলতে পারতো। তো এসে বলে আমি এগুলো এগুলো দেখছি, এর মধ্যে আমার দুলা ভাই এসে শুনতেছে সবকিছু।
দুলা ভাই মানে মেজো দুলা ভাই?
হ্যাঁ, মেজো দুলা ভাই এসে সবকিছু শুনতেছে। তো বলতেছে শ্যামলি তো এখন আমার আম্মু মানে আমাকে জড়াই ধরে বলতেছে যে আমি ওই ছেলের কাছে যাবো না। দুলা ভাই বুঝাইলো যে আমি তোমাকে কেন মেরে ফেলবো, হয়তো তোমরা জানো না এরকম হয়েছে, আমি এরকম কিছু না, মানে আমার ফ্রেন্ড ওর এগুলো সব ওর তো বলে এখন যা হবার হয়ে গেছে, এখন তো তুমি আমার ওয়াইফ, চলো বাসায় চলো, বলতেছে না আমি বাসায় যাবো না, আমি আমার মার কাছে থাকবো। তো আমার আপু কান্না টান্না করে ভয় টয় পায়। তারপর আমার দুলা ভাই ওই দিন চলে যায়, তো বলতেছে থাকো আপুকে কিছু টাকা দিয়ে যা, আপু টাকা নেয় না, দিলে আমার ফেলা দেয়, ওইরকমই আছে। ভাইয়া চলে যায়, বলে আমি গাড়িতে গিয়ে গেলাম। তারপর ওই দিন রাতে ফোন আসছে, 1:30 কি 2 হবে ফোন আসছে। তো ফোন দিয়ে বলে কি, তারেকের হাতে গুলি লাগছে।
তারেক মানে তোমার মেয়ে তোলা ভাই?
হ্যাঁ, হাতে গুলি লাগছে। আবার কে ফোন দিয়ে বলতেছে, তারেকের পেটে গুলি লাগছে। আবার কে ফোন দিয়ে বলতেছে, তারেকের পায়ে গুলি লাগছে।
প্রিয় শ্রোতা, আমরা এখান থেকে ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে। রিপার গল্প এখানে প্রচারিত হচ্ছে। 16 বছর বয়সী কিশোরী রিপা তার জীবনের গল্প এখানে বলতে এসছে। ফ্যামিলির মধ্যেই আমরা এতক্ষণ পর্যন্ত আছি, কিন্তু তার যে জীবনের একেবারে অসহনীয় একটি জীবনের গল্প সেটা আমরা জানবো ঠিক 4 মিনিট পরে। আরো একবার ফিরে এসে আপনারা যদি ওকে দেখতে চান, কিছু বলতে চান, কমেন্টস করতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ফিরছি ঠিক 4 মিনিট পর। ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 তে রিপার জীবনের গল্পে তার কাছে আমরা আবারও ফিরছি। যদি ওকে কিছু বলতে চান, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন একই সাথে জীবনের গল্প বলার জন্য। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। রিপা, যেখানটাতে আমরা ছিলাম, তুমি বলছিলে যে তোমার মেজদুলো ভাই তারেক, তার সম্পর্কে এরকম কথাবার্তা আসছিল যে তাকে কেউ গুলি করেছে, কোথাও হাতে লেগেছে, কোথাও পায়ে লেগেছে, এরকম কথাবার্তা। তারপর বলো।
তারপর আম্মু বলতেছে কি, যে তুই যাস না, এখন হয়তো আমাকে মারার জন্য তারে এরকম করতেছে। কারণ কেউ বলতেছে পেটে লাগছে, কেউ বলতেছে বুকে লাগছে, কেউ বলতেছে পায়ে লাগছে।
আমাকে মারার জন্য মানে?
আম্মুকে।
তোমার মাকে মারার জন্য? তোমার মাকে কেন তারেক মারতে যাবে?
ও যে মেয়েকে পাঠায় নাই বা আমার আপু যায় নাই,
এই কারণে রাগে হয়তো বা।
তো আপু বলতেছে কি, তুমি যাও না, যাও না। পরে আরেকজন ফোন দিয়ে বলে কি, তারেক তো পেটে গুলি লাগছে, আন্টি আপনি কোথায়, তা আসেন, আমাদের যদি ওকে নিয়ে যায় তাহলে পুলিশে ধরবে।
ওকে।
তো আপু এর মধ্যে আমাকে ডাক দিছে, তো মা এর মধ্যে বের হয়ে গেছে, আমি বলতে পারি না। আপু ডাক দিয়ে বলতেছে কি, যে তোর ভাইয়ার গুলি লাগছে, তো মা আনতে গেছে। তো আমার প্রতিদিন কান্না করতেছে ভাইয়ার জন্য, তো গেছে, তো মা গিয়ে ফোন করছে, তো যাওয়ার পর নিয়ে আসছে, দেখি ডেন্টিস্ট টেন্টিস করা নিয়ে আসছে। তো
সত্যি সত্যি গুলি লেগেছে?
হ্যাঁ, সত্যি সত্যি গুলি
লাগছে। কোথায় লেগেছিল?
এখানে পেটে,
পেটে লেগেছিল। আচ্ছা।
তো তারপর পেটের মধ্যে গুলি লাগার পরে ফোন করছে ওর ফ্রেন্ডদেরকে, আসছে, তারপর নিয়ে আসছে বাসায়, বলতেছে কি, তুমি আমাকে অভিশাপ দিছো, এর জন্য আমার এই অবস্থা হয়েছে। আমি যদি
মানে, এটা তোমার বোনকে বলছে?
হ্যাঁ, আমার দুলা ভাই বলতেছে। তারপর আপু চলে যায় এখান থেকে, ওর শ্বশুর বাড়িতে চলে যায়,
থাকা শুরু করে ওর সঙ্গে।
হ্যাঁ, শ্বশুর বাড়িতে, একেবারেই বাড়িতে চলে যায়, পাবনা ওর শ্বশুর বাড়ি, তো চলে যায়। তো আম্মুর সাথে কান্নাকাটি করে যে আমাকে তারেক নিয়ে যাচ্ছে, আমাকে তো আর কখনই আনবে না। আমরা এর মধ্যে যখন দেশে যাই, দেশ থেকে আম্মুকে দেখতাম প্রতি বছর বছর আমাদের জন্য জামা কাপড় নিয়ে পাঠাইতো, নিয়ে আসতো, খুব ভালো লাগতো যে আম্মু নিয়ে আসছে। একদিন আমার চাচাতো বোন বলতেছে, রিপা তোর আম্মু আসছে, ডাকে। যার পর দেখতেছি আমাদের জন্য জামা কাপড় নিয়ে আসছে। কিছুদিন পর ঈদ, মানে একা একা নীরব জায়গা যে বলতেছি কি, আমার সাথে ঢাকা যাবে, আমি বলছি কি আব্বু তো যেতে দিবে না। তো বলতেছে না যেতে দিক, তুই খালি যাবি কিনা সেটা বল, তাহলে আমি তোকে নিয়ে যাব। তো বলতেছি আচ্ছা ঠিক আছে যাম। পরে জামা কাপড় টামা কাপড় দেখায়, আমার ফুপির মেয়ের জন্য জামা কাপড় নিয়ে আসছে, মানে সবার জন্যই টুকটাক নিয়ে আসছে। তো তারপর বলতেছে কি, আমার দাদিকে বলতেছে, বলে মা আমি ওদেরকে ঢাকা নিয়ে যাব। বলতেছে কেন তুই ঢাকা নিবি, যে ঢাকা নিয়ে যাবি কেন, যদি হারুন অর্ডার দেয় তাহলে তুই নিয়ে যা। তারপর আমার আব্বুকে ফোন করে বলে আমি ওদেরকে বাড়িতে নিয়ে যাচ্ছি, ঢাকা নিয়ে যাচ্ছি।
কাদেরকে?
আমাদেরকে। তো বলতেছে না তুই পারবি না, ঢাকা নিতে পারবি না। এরই মধ্যে বলতে ভুলে গেছি, আমার আব্বু বিয়ে হয়।
তোমার আব্বু আরেকটা বিয়ে করে ফেলে?
বিয়ে করে। আমরা তাদের ঘরেই আছি, মানে আমার ছোট আম্মুর সাথে থাকতাম।
কোথায় ছিল এটা?
আমাদের গ্রামের বাড়িতে ভরিশালে ছিল।
ওকে।
তো তারপর আমার ছোট আম্মু বারান্দায় বসে বসে তরকারি কাটতেছে, তখন আমার ছোট আম্মু বলে, তখন কোনো বাচ্চা কাচ্চা ছিল না, ওনার ছোট আম্মু বলে যে না ওরা যাবে না, কেউ, একটা মেয়ে ছিল, এটা ওনার শ্বশুর বাড়িতেই থাকতো, মানে ওনার
হাত, ওনার আগে আর একটা বিয়ে হয়েছিল।
হ্যাঁ, এর মধ্যে আমার আম্মু মানে সবার সাথে ঝগড়া শুরু করে দিছে, মানে বাজে ব্যবহার, দাও নিতেছে, বলি নিতেছে, মেরে ফেলবে সবাইকে। তো আমার দাদি তারপর অনেকক্ষণ পর মানে এক দেড় ঘন্টা পর ঝগড়া টগড়া হওয়ার পর বলতেছে আমার দাদা বলতেছে যে তুই তোর মেয়েকে নিয়ে যাবে তাহলে নিয়ে যা, তোর সাথে আর পারবো না নিয়ে যা তুই ওকে পরে,
মানে তোমাকে নেওয়ার কথা নিয়ে।
হ্যাঁ, আমাকে আর আমার ছোট ভাইকে।
রাইট।
তারপর ওখান থেকে আমার আব্বুকে ফোন দিয়ে বলে আমাকে বলে তুই শুধু বলবি আমি যাব না, সবকিছু আমি করবো। আমার মনের মধ্যে একটা ই ছিল আমার আম্মু অনেকদিন পর আসছে আমি যাব, তো তারপর আব্বু যখন না করে তখন আমি বললাম যাব না। তারপর আমার বলে যদি না যাস তাহলে মেরে ফেলবো সবকিছু, এইভাবে বলতেছে। তারপর আমি ভয় পেয়ে গেছি, আমি একদিক দিয়ে আমিও খুশি যে আমি আম্মুর সাথে ঢাকা যেতেছি। তারপর মা আমাদেরকে নিয়ে যায়, তো নিয়ে যাওয়ার মধ্যে আমার মামতো বোন আমাকে বলে কি যখন যাব বের হচ্ছি বাসা থেকে তখন বলে রিবা তুই তো যাইতেছিস তোকে আর ফেরত আনবে না কিন্তু তোর আম্মু। আমি বলতেছি কেন আম্মু আবার দিয়ে যাবে, এই কথাটা বলছে আমার মামতো বোন যে তুই যাচ্ছিস তোকে কিন্তু আর কখনো দিয়ে যাবে না। তা বলতেছে না দিয়ে গেলে না দেখ, মানে কথা পাত্তা দিলাম না। তো চলে গেলাম, আম্মু আবার এটা বলছে আমাদেরকে যে সেদিন আমার বড় আপু আমাদেরকে যাইতে বলছে নাকি। আমি লঞ্চের মধ্যে জিজ্ঞেস করতেছি যে মা আপুকে আমাদেরকে যাইতে বলছে, তো বলে না তোকে সেদিন যেতে বলে নাই, তো আমার ছোট মার ইচ্ছে ছিল কি বড় করে ঘর তুলবে, তখন আমার আব্বু গাছ টাছ কাটতে ছিল বড় করে ঘর তুলবে। তারপর বলে ঘর তুলতে হবে মাটি মুটি টানতে হবে এর জন্য আমি তোকে নিয়ে আসছি। আমার আম্মু এটা বলল এর জন্য নিয়ে আসছি, কষ্ট করতে হবে না। তখন আমি খুব খুশি যে মানে একদিকে খুশি আবার অন্যদিকে ব্যাজে হয়ে গেছে যে আপু আসতে বলছে আবার এখন বলতেছে আপু যাইতে বলে নাই। তারপর যাওয়ার পরে আমরা গেছি, যাওয়ার পরে আমার
মানে কি বরিশালে গেলে
বরিশাল থেকে ঢাকা যাচ্ছি।
আচ্ছা।
তারপর ঢাকা আসার পরে আম্মুকে বলো যে বস আমি বাজার টাজার নিয়ে আসি, তা আমাদেরকে বসায় রেখে গেছে। আসার পরে পরের দিন সকালবেলা আমরা খাওয়া দাওয়া করলাম, এরই মধ্যে আমার আম্মু প্রেগনেন্ট কিন্তু আমরা বলতে পারি না।
বলতে পারো না মানে?
আমার মানে আব্বুকে ছাড়াই উনি প্রেগনেন্ট।
তো বাবাকে ছাড়াই উনি প্রেগনেন্ট?
আমার আব্বু তখন ছিল না ওনার কাছে বা আমার আব্বু বিয়ে করেছে।
তুমি জানলে কিভাবে? তুমি তো তখন অনেক ছোট।
আমি যখন জানলাম তখন মানে বুঝতে পারলাম, মানে তার যখন বাচ্চা হবে তখন আমাকে বলছিল যে আমার বাচ্চা হবে, আমার মা আমাকে বলে যে আমার তো বাচ্চা হইব, মানে এইভাবেই বলে আমার বাচ্চা হবে। তো বলতেছি মানে আমি খুব খুশি বাবু হবে। তো আসার পরে সকাল হয়েছে আম্মু চলে যায় কোথায় যেন, বলে আমি ডিউটিতে যাই। তো একটা লোক আসে, তা আসার পরে বলতেছে তো মা করে মানে আমাকে চিনে না শুনে না আমাকে তুই বললো, আমার এই জায়গাটা খুব খারাপ লাগছে।
তখন তোমরা কোথায় থাকো? মধ্যবাড্ডাতে?
হ্যাঁ, মধ্যবাড্ডাতে। আমার ভাই আমার পাশে দাঁড়ানো, বলে তো মা করে আমি বলতেছি জানি না কোথায় গেছে, মানে অন্যভাবে একটু কথা বললাম। তো বলার পরে তোর মা আসলে বলিস আমার জামা কাপড় গুলো ধুয়ে দিতে।
এই লোকটাকে তোমরা চিনো না?
চিনি।
হিরণ কাকাও না বাবুল কাকাও
না? তারপর মাসের পর মাকে আমি ঝাড়ি দিয়ে বলতেছি তুমি ওনার কাপড় চোপড় ধোবা না, তুমি কিসের জন্য ধোবা, জামার মতো আচরণ করছে আমার সাথে, এটা কোন আচরণ? বলে উনি খুব ভালো লোক কাকা ডাকবে। তো আমি আগে থেকেই ছেলে দেখতে পারতাম না, আমার কেমন যেন ভয় লাগতো ছেলে মানুষ দেখলেই মন থেকে, ছোটবেলা থেকেই আমার ফ্যামিলি কাউকে ছাড়া আমি অন্য কাউকে দেখতে পারতাম না। আমি নাকি আমার মনে নাই আমার আম্মু তার এখনো বলে যে আমি নাকি যখন ছোট যে রাস্তা দিয়ে কোনো একটা লোক হেঁটে যাচ্ছে ছেলে মানুষ হেঁটে যাচ্ছে আমি দেখে নাকি ঘরে যাইতাম চিৎকার দিয়া যে ছেলেটা আমাকে নিয়ে যাবে, এই সমস্ত কথা বলতাম। তো তারপর আমার আম্মু আসছে, তো আসার পর এগুলো শোনার পর উনি গেছে যা জামা কাপড় ধুয়ে আসছে, ধুয়ে আসছে আর মনে হয় কিছু টাকা নিয়ে আসছে, যেমন 50 টাকা বা 100 টাকা এরকম টাকা নিয়ে আসছে, নিয়ে এসে বাজার করতেছে। আম্মু 50 টাকা বা 100 টাকা নিয়ে আসছে বাজারে গেছে, তো আমাকে বলতো মাঝে মাঝে বলতো যে কাকার জন্য সিগারেট নিয়ে আস, আমার মানে সিগারেট আনলে বা দেখতেছি সিগারেট নিয়ে আসছে আমার হাত থেকে ঘ্রাণ বলতেছে, আমার ঘিন লাগতেছে, আমার বমি চলে আসতেছে, আমার খুব খারাপ লাগতো। আবার রান্না করতাম, বলতো কাকাকে তরকারি দিয়ে আস, উনি একা থাকতো ওনার ওয়াইফ বাড়িতে থাকতো, ওনার ঘরটা আমি ঘুষাই দিতাম, মানে একটা একলা ছেলে যেভাবে থাকতো অগোছালো থাকতো ঘরটা আমি ঘুষাই দিয়ে আসতাম, ঝাড়ু দিয়ে আসতাম। তো একদিন রাতে ঘুম থেকে উঠায় উঠায় বলে যে তোর কাকার একটু তরকারি রাঁধছে একটু দিয়ে আসুকে, তো আমি ওর তরকারিটা নিয়ে গেছি। এর মধ্যে কাকার সাথে ফ্রি হয়ে যায় যে এখন আর অন্য কেউ না আমার কাকা।
এই কাকার নাম কি ছিল?
কাকার নাম ছিল হুমায়ুন।
আচ্ছা।
মানে তরকারিটা আমাকে দেয় আমি যাই, তো কাকা কি করলো দরজা খুলে দিল, তারপর দেখলাম কি কাকা বলল তুই বস আমি আসতেছি। তো আমি এবার ওনার দুই রুম ছিল, মানে একটা বারান্দার মতো ছিল আর একটা রুম ছিল, তো আমি ও বারান্দার মধ্যে মানে অন্য জিনিসপত্র ছিল যেখানে তরকারিটা রাখার কোনো জায়গা ছিল না, তারপর আমি তরকারিটা ঘরে নিয়ে যাই। তারপর আমাকে তরকারিটা রাখলাম আমি, তো রাখার পর উনি কি করলো মানে ওনার রুমের দোনোটা রুমের একটা সুইচ দিয়ে দোনোটা বাতি বন্ধ হতো। তো উনি বাতি অফ করে দিয়ে গেল, দরজাটা বন্ধ করে দিয়ে গেল। তো আমি অন্ধকারে কিছু দেখতেছিলাম না। ওনার ঘরে একটা থাই গ্লাস ছিল, তখন ওই গ্লাস সম্বন্ধে আমি কিছু বুঝিও না যেটা কি করে খুলে বা কি করে বন্ধ করে। তো আমি তো মানে ওই গ্লাসটা তাকাইতেছি আর বলতেছি আমাকে দরজাটা খুলে দেন কেউ, মানে কারেন্ট চলে গেছে। তো আমি দরজাটা অনেক টাকাইলাম, খুলতেছে না। তো আমি এর মধ্যে মানে কান্না করতে করতে ঘুমায় যাই। অনেক রাতে আমার মনে হলো অনেক রাতে উনি আসছে। আসার পর আমার আবার এমনই ছিল যে আমার গায়ের মধ্যে কেউ হাত দিলে আমি বুঝতে পারতাম, আমার ঘুম ভেঙে যেত। আসার পরে উনি আমার গায়ে হাত দিছে, তখন আমি ভয় পেয়ে মানে চুপ করে শুয়ে আছি, মানে কিছু না বলে। তখন উনি আমার সাথে জোর জবরদস্তি করলো এটা করবে, তারপর আমি খুব কান্নাকাটি করলাম যে উনি।
তখন তুমি কোন ক্লাসে পড়ো?
তখন আমি ক্লাস সিক্সে পড়ি।
ক্লাস সিক্সে পড়ো।
ওই দিন রাতে আর কিছু করলো না, আমাকে বকাবকি করলো বা আমাকে জড়াজড়ি করলো মানে এটা করার জন্য। তখন আমি খুব কান্না করতেছিলাম, জোরে জোরে চিল্লাইতেছিলাম। ওই দিন রাতে আমাকে ভোরাতে দিয়ে আসে। আমাকে পরের দিন সকালবেলা আমি মাকে বলতেছি কি তুমি এটা কার সাথে আমাকে কার কাছে দিলা, বলতেছে আমি লোকটা খুব খারাপ, বলতেছে আম্মু বলতেছে কি ভালো মানুষের কাছে দিই তো তাই ভালো লাগে না।
প্রিয় শ্রোতা, আমরা এই অংশের ছোট্ট একটা ভিডিও ক্লিপস আমাদের ফেসবুকে দিচ্ছি, এবং আপনারা যদি ওকে দেখতে চান, এই ভিডিওটি দেখতে চান, এই যে কথোপকথনটি হচ্ছিল বিশেষ করে হুমায়ুন কাকুর সাথে, এই অংশের ছোট্ট একটা ভিডিও আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওকে দেখতে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, কে এই রিপা। ফেসবুকের ঠিকানাটি হচ্ছে www.facebook.com/kebria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এছাড়া আপনারা এবিসি রেডিওর ফ্যান পেজ থেকেও পাবেন। আর এই পেজ দুটোতে আসলে অবশ্যই আপনারা লাইক দিবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আমাদের এবিসি রেডিওর যাবতীয় অনুষ্ঠান এবং আমার ফ্যান পেজে লাইক দিলে আমার অনুষ্ঠানগুলো সম্পর্কে যাবতীয় আপডেট ওখান থেকে পাবেন। বল তারপর।
তো ওই দিন দুপুরবেলা আমি বলতেছি কি তো কাকা যাইতে বলছে, 50 টাকা নিয়ে আজ বাজার করবো। তো আমি বলতেছি আমি পারবো না, রিমনকে পাঠাও বা মিমকে পাঠাও, আমি যেতে পারবো না। তো আমাকে জড়াজড়ি করতেছে যাওয়ার জন্য। তারপর কি করলো, আমি আবার রিমনকে নিয়ে গেলাম। আম্মু আমাকে একা যেতে বসছে, তো আমি দেখলাম রিমন বের হয়েছে, ওকে ডাক দিয়ে নিয়ে গেলাম। তো ওকে সাথে নিয়ে গেছি, দেখো উনি আমাকে চুল ধরে মারলো। হ্যাঁ, আমাকে এপাশে
ডাকতে। ছেলে মেয়ে কেউ ছিল না পাশে?
না, ও মানে সব ফ্যামিলি দেশে থাকতো, উনি একাই
থাকতো,
ঢাকা থাকতো। তো তারপর উনি কি করলো, আমাকে ডাক দিল আলাদা ভাবে, মানে এমন ভাবে ডাক দিল যেন আমাকে কিছু বলবো না বা কিছু করবো না, আমার কাছে এমন মনে হয়েছে। তো ডাক দেওয়ার পর আমাকে চুল ধরে মারলো আর একটা কিস করলো। তখন আমার খুব খারাপ লাগছে। তো আসার পর আমি বমি করছি, আমার মুখে কিস করছে। তো বমি করছি, তারপর কান্না করতেছি। তো আবার রিমা মাঝে মাঝে জিজ্ঞেস করতো, তারপর তুমি কান্না করো কেন, তোকে কিছুই বলতাম না। তারপর ও তো তখন বুঝতো না। তারপর ওকে নিয়ে যেতাম, যখনই ডাক দিত তখনই ওকে নিয়ে যেতাম। তারপর যেহেতু এটা হয়ে গেছে, আমাকে বললে আর আমি যাব না ইচ্ছে করে। তো আমি ঘুমানোর পরে আমাকে মা দিয়ে আসতো ওখানে, অনেক রাতে নিয়ে দিয়ে আসতো, আমি তো বলতে পারতাম না। তো একদিন রাতে আমি ঘুমাইছি, ওকে নিয়ে গেছে ওখানে। তো নিয়ে যাওয়ার পরে আমার হাত দুটোটা বাঁধছে, আমার হাত দুটোটা বাঁধছে আমার ওড়না দিয়ে, তারপর পা বাঁধছে দুটো লুঙ্গি দিয়ে ওনার। তো বাঁধার পরে যখন পা বাঁধতেছে তখন আমার খেয়াল আসছে মানে ঘুম ভাঙছে, তখন আমি খুব কান্না করতেছি। তখন
ঘুমন্ত অবস্থায় তোমাকে নিয়ে গেছে না, তুমি ওখানে গিয়ে ঘুমিয়েছো?
ঘুমানোর অবস্থায় আমাকে মা ওখানে নিয়ে দিয়ে আসছে।
আচ্ছা আচ্ছা,
জি। তারপর ওগুলো করলো, তারপর মানে হাতটা বাঁধলো, তারপর বাতি অন করছে সে, তখন আমার জামা খুলতেছে। তখন আমি খুব ছোট, যেহেতু সেরকম কিছু হয় নাই, তো আমি খুব কান্না করতেছি যে আমার কাছে খুব লজ্জা লাগতেছে যে আমার নিজের শরীর আমি দেখতেছি। তো তারপর আমি খুব কান্না করতেছি। তো কান্না করার পরে বলে বলে কি তোর মা আমার কাছ থেকে টাকা নেয়, তাহলে তুই করবি না কেন, তোর মা বলে আনছে তুই পারবি সব কিছু। তো আমি এগুলো কিছুই বুঝি না, আমি বলতেছি আমি কি পারবো। তো এর মধ্যে উনি তো বেশি কিছু করতে পারে না, যেহেতু আমি ছোট, তখন আমাকে একটু কিস টিস করলো বা আমি বাধা দিতে পারবো না বা কিছু করতে পারবো, আমার হাত তো বাঁধা, কিস করলো বা ওখানে একটু একটু করলো। তারপর উনি আমাকে সকালবেলা দিয়ে আসলো বাসায়। মানে বাসায় কি আমি এক মানে একই জায়গায় থাকতাম, 30 সেকেন্ড কি 25 সেকেন্ডের রাস্তা।
আমরা একটা জিনিস এখানে এই অনুষ্ঠানে বারবার বলতে চাই প্রিয় শ্রোতা, চাইল্ড সেক্স কিংবা আমরা যদি বলি যে এই যে এক ধরনের নারী নির্যাতন, এটা আমরা আজ পর্যন্ত হ্যালো 8920 তে যতগুলো এই ধরনের স্টোরি এনেছি, প্রত্যেকটা স্টোরির ক্ষেত্রে, একটা স্টোরিও বাদ যাবে না, প্রত্যেকটা স্টোরির ক্ষেত্রে আমরা দেখানোর দেখিয়েছি আপনাদেরকে যে একজন যৌনকর্মী কিংবা একজন অপ্রাপ্ত বয়স্ক একটা নারী বা একটা শিশুকে যে যৌনকর্মী বানানো হয়, এটা মূলত পরিবার থেকেই স্বইচ্ছায় এই কাজটি করা হয় এবং যে কাজটিতে মা ওতপ্রোতভাবে জড়িত থাকেন, বেশিরভাগ ক্ষেত্রেই মা ওতপ্রোতভাবে জড়িত থাকেন এবং এটা পরিবারের সম্মতিতেই, আইদার পরিবারের ভুলের কারণে অথবা পরিবার স্বেচ্ছায় নিজ জ্ঞানে ইচ্ছা করে বাধ্য করে এইরকম শিশুদেরকে যৌনকর্মী করার জন্য। সেটার পিছনে বিশেষ বিশেষ কিছু কারণ থাকতে পারে, আর্থিক কারণ থাকতে পারে, মনোবৈকল্য বা যাই হোক না কেন এক ধরনের মানবিক সেন্সের অভাব থাকতে পারে, যেটাই বলি না কেন আমরা, বিশেষ বিশেষ কারণ থাকতে পারে, কিন্তু পরিবারের অসম্মতিতে এই ধরনের ঘটনা সাধারণত ঘটে না। বলুন তারপর।
আমাকে দিয়ে আসছে, বাসায় দিয়ে আসছে, তো আমি সকালবেলা কান্না করতেছি, তো ওই দিন আমাকে রিমন জিজ্ঞেস করা প্রথমে কান্না করতেছো কেন, তো হঠাৎ করে আমার আম্মুর খুব সিরিয়াস অবস্থা, রাতে ওদিন রাতে আমার মানে আম্মুর পেট ব্যথা করে, তখন তার ও সমস্ত কিছু বুঝি না, আমার পেট ব্যথা করে, তো আম্মু বলতেছি কি আমার পেট ব্যথা করে, আমি ডাক্তার কাছে যাই, আমি বলতেছি তুমি ডাক্তার কাছে কিসের জন্য, বলে আমার বাচ্চা হবে, তখন তখন আমি খুব খুশি যে আমার বাচ্চা হবে, তখন উনি গেল, তো আমি খুব কান্না করতেছি, আমার আম্মু পেট ব্যথা করতেছে, আমার খুব মায়া লাগতেছে, তারপর আমি কান্না করি, আম্মু ওদিন যায়, তো যাওয়ার পর এক ডাক্তার আসে সকালবেলা, বলে কি তোমার ভাই হয়েছে, তখন মানে আমি মানে খুশি হয়েছি যে আনন্দ পাওয়ার জন্য আরেকবার জিজ্ঞেস করলাম, শুনছি আমি আরেকবার জিজ্ঞেস করলাম কি হয়েছে, তখন বলে ছেলে হয়েছে, তখন আবার ওই ওইভাবে বলে না যে তোমার ভাই হয়েছে, তো তারপর আমি আর রিমন মিন যাই, যার পর আম্মুকে নিয়ে আসি, দেখি ছেলেবাবু হয়েছে, খুব সুন্দর হয়েছে, তো আম্মুকে নিয়ে আসি, তখন তো আম্মু খুব অসুস্থ, তখন আম্মু হয়তো খারাপ কিছু করতে পারবে না বা টাকা আনতে পারবে না, আমাকে প্রতিদিন বলতো যে কাকার কাছ থেকে টাকা নিয়ে আসে, 100 টাকা নিয়ে আসে, এটা নিয়ে আসা, আমি অসুস্থ, তো আমাকে এক বেশি আবার জোর করতো যে কাকা আবার ফ্রি ফ্রি আমার ওই ভাইটাকে দুধ দিত, একদিন রাতে আমাকে নিয়ে যায়, মানে এরকম করতে করতে 6 মাস হয়ে যায়, 6 মাস আমাকে বলতো তুই নিজে থেকে মানে এটা করার চেষ্টা কর বা ই করতো, আমার কাছে খুব খারাপ লাগতো যে তখন
তুমি এগুলো করে করে টাকা নিয়ে আসতে বাসায়,
না আমি কোনো টাকা আনতাম না, তখন মাই আনতো, শুধু আমাকে বলতো 100 টাকা নিয়ে আস বা 200 টাকা নিয়ে আস,
এরকম টাকা আনতে গেলে তোমাকে এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হতো।
জি।
ওকে।
তারপর ওখান থেকে মানে শেখাইতো, বলতো যে এটা করবি বা ওটা করবি, আমাকে মানে লোক দেখাইতো যে আমি তোকে টাকা দিব, তোকে 3 পিস দিব, তোকে ভালো ভালো খাওয়াবো, তো ওনার কথা কে শুনে, আমি আছে আমার মতো, আমি
তখন কি তুমি পড়াশোনা বন্ধ করে দিয়েছো?
হ্যাঁ, তখন পড়াশোনা বন্ধ ছিল 1 বছর। তারপর ওখান থেকে মানে এরই মধ্যে আবার যখন উনি এগুলো বলতো বা ই করতো, তখন আমি রিমনকে নিয়ে যাওয়ার পর একদিন রিমনকে নিয়ে গেছি সন্ধ্যাবেলা, তো মাগরিব আজান সবে মাত্র পড়ছে, তো এর মধ্যে আমি ওকে নিয়ে গেছি, তো নিয়ে যাওয়ার পরে রিমনকে বলল কি তুই বাসায় যা, তোরা পড়তেছি, তখন আমি মানে আমার চোখে পানি চলে আসছে যে আমার থেকে এটা কি বলছে, তো তারপর আমাকে দরজার সামনে নিয়ে আসছে, মানে ঢুকাবে দরজার মধ্যে, এর মধ্যে একটা লোক চলে আসছে, তারপর বলে কি যা, তখন মানে আমাকে খুব আদর করতেছে, যা মা যায় মানে এই সমস্ত কথা বলতেছে, আমার সত্যি তখন এত খুশি লাগছে যে এই লোকটা যেন প্রতিদিনই আসে, আমি যখনই আসি তখনই যেন লোকটা আসে। হ্যাঁ, তো আমি এটা বলতেছি, তো যাওয়ার পরে বলতেছে তোর কাকা টাকা দিছে, আমি বলতেছি না টাকা দেয় না, পরে পাঠায় দিছে, একটা লোক আসতে পর পাঠায় দিছে, বলে একটু পর গিয়ে টাকা নিয়ে আসিস, আম্মু বলতেছে, কাকা পরের দিন সকালবেলা বলতেছে কি তুই যদি একা একা ওটা করে ই করতে পারিস মানে ক্লিয়ার করতে পারিস, আমি তোকে 3 পিস কিনে দেবো, সুন্দর দামি একটা 3 পিস কিনে দেবো, তো আমি বললাম কি আমি এটা পারবো না, তখন আমি আমার আম্মুর একটা ছোট ডায়েরি ছিল যে ওখানে সব নাম্বার লেখা ছিল, তো ওখানে সব নাম্বারগুলো খুঁজতাম, আমার আবার আব্বুর নাম্বারটা লাস্টের ঈদ নাম্বারগুলো দুইটা নাম্বার মুখস্থ ছিল, মানে মনে ছিল যেটা আব্বুর নাম্বার, তো তখন আমি নাম্বার খুঁজি যে আমি যদি আব্বুর সাথে কথা বলতে পারি আমি বাড়িতে চলে যাবো, আমি আব্বুর নাম্বার কোথাও পেলাম না বা আর কারো নাম্বার নেই, তারপর মানে পরে একদিন আম্মু বলে কি তুই কিসের জন্য যেন ভুলে গেছি ব্যাপারটা, তারপর ওখানে আমি যাই কাকার কাছে, যাই, যাওয়ার পরে আমাকে কি বললো যে তুই বস, আমি আসতে আমি ওখানে বসি না, আমি বের হয়ে যাই, পরে মাকে যা খুব বকাবকি করে যে এটা কি ওটা কি, পরে আমাকে খুব মারধর করতো আমার মা, কেউ কিছু বলতো না, ওখানে দুইটা ভাড়াটিয়ে থাকতো আমরা, মানে আমরা নিয়ে তিনটা, তো ওনারা কেউ কিছু বলতো না, একদিন বলে কি মাকে বলি তুমি কি এইগুলোই চাও, মেয়েদের ভালো ছাড়া কি খারাপ, মানে খারাপ ছাড়া কি ভালো চাইতে পারো না, এরকম বলি আমি, তো বলার পরে আমাকে একদিন কাকা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে মানে একটা বাসা ছিল খালি ছিল, ওই বাসাটা নাকি কি সমস্যা ছিল ওই জন্য খালি থাকতো, কেউ ভাড়া নিত না, তো ছাদে গিয়ে বলতেছে ছাদে আম্মু আমি আর কাকাটা বসা, তো বলতেছে কি আমার মেয়েকে আমি মানে ও একটু বড় হলে রাজরানীর মতো রাখবো, ভালো লোভ দেখাইতেছে। উনি কি করলো, এগুলো বললো। তারপর আমাকে কাকা বললো কি তুমি এবার যাও, ও যাচ্ছে, ও যাবে একটু পরে, তো আমাকে নিয়ে যায়। তখন মানে আমার এত খারাপ লাগতেছে যে আমার মা আমাকে ফেলে চলে যাচ্ছে। তখন আমি খাটের মধ্যে বসছি, বসার পরে আমার কাকা বলতেছে কি মানে খাটটা একটু লড়তো, তো বলতেছি খাটটা লড়ে কেন জানিস? আমি বলতেছি কেন লড়ে, বলে খাটটা তোর মা ভাঙছে। বলছি মা কি করে ভাঙছে, বলে তোর মার সাথে ওটা করে ভাঙছে। সেই দিন আমি জানি ওর মার সাথে এটা হয় ওনার। তখন ওখানে আমি খুব কান্না করি, তো
বলুন।
তারপর কান্না করার পরে বলতেছে তোর মা আমাকে বলে তোকে নিয়ে আসবে বা তোকে দিয়েটা করাবে, সেদিন আমাকে ওগুলো সব বলে।
তুমি তো ক্লাস সিক্স এ পড়তা, তুমি এগুলো বুঝতা? মানে এই যে কথাগুলো যখন এগুলো বলতো, আমি তো
হ্যাঁ
বুঝতে
যখন
পারছি তোমার কাছে খুব খারাপ লাগতো, কিন্তু এগুলো তো তোমার ওই বয়সে বোঝার কথা না। তোমার কি ফিল হতো ওই সময়টাতে?
ওই সময়টা মনে হতো যে উনি তো আবার সবকিছু এভাবে বলতো না, যে মানে আমি যেভাবে বলছি উনি সেভাবে বলে না, মানে খুব নোংরা ভাষায় বলতো।
সেটা তো আমরা বুঝতে পারছি, তখন তোমার কি মনে হতো?
তখন মনে হতো মানে এরকম কোন মানে এটা যে মানুষের সাথে মানুষ করতে পারে আমার এটা মনে হতো না।
ওকে, মানে অবিশ্বাস্য মনে হতো।
জি, তারপর আমি জিজ্ঞেস করলাম কিভাবে করছে, তখন আমাকে বললো যে এটা করে করছে। তখন আমি খুব কান্না করতেছি যে আমার মার সাথে এটা হয়েছে, মানে নোংরা ভাবে কথাটা বলছে। তো তারপর উনি কি করলো, বলল তুই বস আমি টয়লেট থেকে আসি। তো ওই দিন বাড়ি থেকে ছিটকানি মেরে গেছে, ওই দিন আমি কিছু আর বলি নাই। তো এমনিতে আমার মানে খুব খারাপ লাগতো যে আমাকে এটা কি করতে দেয় বা কেনই দেয়। তো আমি মানে যখন টাকা নিতে পাঠাইতো তখন মনে হতো যে মার কাছে কি টাকা নাই, কিসের জন্য পাঠায় এখানে। তারপর ওই দিন কি করলো, আয়সা বাতে স্কুল ওই দিন অনেক রাতে আসছে, আসার পরে এটা করছে। তখন করছে কিরকম মানে অত জোর জবরদস্তি করে নাই, আমার মুখটা চেপে ধরে, শুধু যে আমার আওয়াজটা যেন মানুষ না শুনে, তো মুখটা চেপে ধরে ওটা মানে করে ফেলে। তখন খুব ব্লিডিং হয়, তখন আম্মুকে ডেকে আনে। তো ওনার একটা ভিজিট ছিল যে সাদা কালো লাল এরকমের মধ্যে
কি ছিল?
বেসিট মানে চাদর।
ও, বেডশিট। আচ্ছা, হ্যাঁ।
তারপর কি করলো মানে ওটা মাখা গেল ব্লাডে। তো আম্মু মানে দেখলাম যে মানে আম্মু খুব হতাশ, মানে হয়রান হয়ে গেছে, উনি কি কি দিয়ে কি করবে। তো কাকাটাও ভয় পাইছে। তারপর কি করলো, উনি আমাকে ডাক্তারের কাছে নিল না।
তোমাদের বাসা থেকে ওই ওই লোকের বাসাটা কত দূর ছিল?
বললাম না, 30 সেকেন্ড মানে
30 সেকেন্ড, একদম
পাশাপাশি ছিল।
পাশাপাশি বাসা
হ্যাঁ,
ছিল। আচ্ছা,
পাশাপাশি ছিল। তারপর ব্লিডিং হচ্ছে, তারপর উনি কি করলো, ডাক্তার আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় না, ওনার পরিচিত ডাক্তার নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে বললো কি যে এটা মানে ওনার পরিচিত মানে উনিও আমার সাথে এটা করতে চেয়েছে, যে ডাক্তারকে নিয়ে আসছে, আমি রাজি হইনি বা ই করিনি। তারপর
ওই অবস্থাতেই
না
মানে আগে, মানে আগে ওই ডাক্তার তোমার
না,
সাথে ধর
ডাক্তার যে যে আসছে মানে কাকার পরিচিত ডাক্তার আসছে,
ওনারও টার্গেটে ছিল তুমি?
জি।
ওকে, ঠিক আছে। ক্লাস সিক্সে পড়ো তখন তুমি, 10-11 বছর বয়স তোমার
তখন আমার 9-10 বছর এরকম।
9-10 বছর বয়স। একটা তো বিষয় আছে যে মেয়ে হওয়ার ব্যাপার থাকে, মানে আমি যেটা বোঝাচ্ছি আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছো, ওই সময়টাতে তো ওই জিনিসটা তোমার হয়নি।
না হয়নি তখন। তারপর
এবং এই ভদ্রলোক, ভদ্রলোক শব্দটা উচ্চারণ করা আসলে খুবই কঠিন আমার জন্য, এই লোকটার জন্য। একটু বলি, মানে ওর বয়স তখন কত ছিল আনুমানিক তোমার ধারণা মতে?
40-45 এরকম, মানে খুব বয়স্ক ছিল।
ওকে, হ্যাঁ বলো। তারপর
তারপর ডাক্তার আসছে, ডাক্তার আসার পরে আমাকে চেক টেক করছে, ওষুধ দিল, বললো এগুলো খাওয়াইতে। তো আমি 10-12 দিনই অসুস্থ ছিলাম। তো আমি খুব কান্না করতাম শেষে, মা কিছু বলতো না, মা সারাদিন পর মানে আসতো, ওই রিফাত রিমনকে রাখতাম, মিমকে রাখতাম। এরই মধ্যে আবার উনি চলে যায়, ওই সে কাকাটা বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর আমাদের ঘরে বাজার নাই, তো বাজার নাই, তো আমাকে বলতেছে, তখন আমি সুস্থ হয়ে গেছি, 10-15 দিন পর আমি সুস্থ, মানে মোটামুটি সুস্থ, হাঁটতে চলতে পারি। তো এর মধ্যে আম্মু আসছে, বলে এখন কি করব। আমি বলতেছি কি করবা, কাজ করো, আম্মুকে এটা বলে। তো আম্মু বলতেছে কি তুই কিছু করতে পারবে? আমি বলতেছি আমি কি করবো। পরে আমি খুব কান্না করি যে আমাকে যেটা কেন করাবে।
তোমার মা তো শারীরিকভাবে সুস্থ ছিল, কোনো কাজকর্ম করতো না সে? না,
না, কোনো কাজকর্ম করতো না। আমার এখন মনে হতো যে উনি এটা ছাড়া কোনো কাজই করতো না।
আমরা এই জায়গাতে একটা ছোট্ট বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, এরপরের যে গল্প সেটাও ভয়াবহ এবং একটা শিশুর জন্য এরকম একটা পরিবারে বড় হওয়া, একটা মেয়ে শিশুর জন্য এটা যে কতটা কষ্টকর হতে পারে। মা বাবা হচ্ছে একটা সন্তানের জন্য শেষ আশ্রয়স্থল পরিবারে, সেটাই যদি একটা মেয়ের জন্য নিরাপদ না হয়, সেটাই যদি একটা শিশুর জন্য নিরাপদ না হয়, তাহলে এই শিশুটির আর যাওয়ার জায়গা কি আদৌ থাকে? আমরা এক কথায় বলতে পারি যে মনুষ্য জন্মই বৃথা হয়ে যায়। এবং আজকের এই হ্যালো 8920 লাখ লাখ মানুষ শুনছেন, এরকম মা হয়তো সংসারে অসংখ্য আছেন কিংবা বাবাও আছেন যারা বাধ্য করেন নিজের সন্তানকে এই ধরনের কাজে যাওয়ার জন্য। তারা আজকের এই হ্যালো 8920 শোনার পরে যদি স্টপ করেন এই রকম অনৈতিক অন্যায় কাজ, তাহলে আমরা বলতে পারবো যে আমরা কিছুটা হলেও আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা হলেও কিছু একটা করতে পেরেছি। আমরা ফিরে আসবো ঠিক রাত একটা টাইম চেক হবার সঙ্গে সঙ্গে, ওকে দেখার জন্য ওর একটা ছোট্ট ভিডিও ক্লিপস, যেটা ওর সামাজিক মর্যাদা হানি না হয় এরকম একটা ছোট্ট ভিডিও ক্লিপস আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এসে দেখতে পারেন। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। সময় রাত একটা, প্রিয় শ্রোতা আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 এ। রিপা এখানে রয়েছে তার জীবনের গল্প নিয়ে, 16 বছরের কিশোরী রিপা, তার কাছে আমরা আবারও ফিরছি। রিপা, আমরা যেখানটাতে ছিলাম, মা তোমাকে বলছিল এই ধরনের কাজ করার জন্য এবং মার সঙ্গে তুমি এটা নিয়ে এক ধরনের তর্ক বিতর্ক করছিলে, তারপর?
তারপর মা আমাকে এক ধরনের জোর করেন যে কেন করবি না, আমার সমস্যা তো দেখবি না। তো আমি বলতেছি তোমার কোন সমস্যা দেখবো, কি সমস্যা দেখবো, এতদিন দেখে আসছি না, যেহেতু আমি সবকিছু তখন বুঝি। তো কয়েকদিন পর একটা লোক আসলো, বলে এই মেয়ে।
কে বলছে এটা, তোমার মা?
না, একটা লোক নিয়ে।
না, কিন্তু তোমার উত্তরটাকে দিচ্ছে তোমার মা?
জি হ্যাঁ, আমার মা।
মানে তোমার মাই লোকটাকে নিয়ে আসছে?
জি, মানে বয়স্ক দাঁড়িয়ে আছে, মানে মুরব্বি টাইপের। তারপর উনি আসছে, উনি আসার পরে মা বলতেছে কে আপনি যান, আমি ওকে রেডি করি। তো মা আমাকে কি করলো, বললো জামা কাপড় নে, রেডি হ। আমি বলতেছি আমি কোথাও যাবো না। তখন আমি খুব কান্নাকাটি করি, তো মায়ের মধ্যে আমাকে ভয় দেখায় যে আর কখনো দিব না বা পাড়ার মধ্যে নিয়ে রেখে আসবো। পাড়া মানে কি তখন বুঝতাম না, তো আমাকে খুব জোর করতেছে। তখন আমি বললাম আমি থাকতে পারবো না, আমি চলে আসবো। তা আমি বলতেছি আচ্ছা ঠিক আছে যা। আমাকে কোনো জামা কাপড় দিল না, নিয়ে গেল, আম্মুই নিজে নিজে নিয়ে গেল, ওকে বিদায় করে দিল ওই লোকটাকে। তারপর আমাকে নিয়ে যে আমাদের বাসা থেকে একটু সামনে কোহিনুর নামে একটা মহিলা গেছেন, পরে আমি যাওয়ার পরে ছোপর উপরে বসছি, দরজাটা খোলাই ছিল। তো দরজাটা খোলা ছিল, এর মধ্যে ভিতরে আরো একটা রুম আছে, দেখতেছি একটা মেয়ে বেঁধেছে, শুধু জামা পরো, সেলর নেই। তো আমি ওখানে খুব জোর করে আমি থাকবো না, আমি চলে যাবো। তো আমি কান্নাকাটি করে করার পরে একটা লোক আসছে, মা বলে কি তো এখানে এক দেড় ঘন্টা থাক, আমি তোকে এসে নিয়ে যাবো। ওনাকে বলে যায় যে ওকে বের হতে দিবেন না। উনি ওই মহিলাটা, ওই মহিলাটাকে নাকি সবাই চিনতো, আমাদের মধ্যবর্তী এলাকায় সবাই চিনে ওনাকে।
আচ্ছা,
আমি এখন,
কি নাম ছিল মহিলাটার?
কোহিনুর ছিল।
কোহিনুর।
উনি কি করলো, বললো তোর নাম কি? বলে রিপা। বলে তোর বোন কি শিরিন? আমি বলতেছি হ্যাঁ। বলে তুই তো শিরিনের মতনই হয়েছিস, আমার বড় পুত যারা আমার মতো। তো বলতেছে শিরিনরাও তো তোর মা এমন করছিল, তো আমার আপু, আমার আপুকে নাকি ফার্স্ট ওনার বাসায় নিয়ে যায়, ওনার বাসায় নেওয়ার পরে নাকি খারাপ কিছু দেখে দরজা খোলা ছিল, তো উনি ওখান থেকে জুতা টোতা রাইখা পালায় চলে যায়। এরই মধ্যে আবার ওখানে আমাকে এটা দুটা করাইলো, তো দুটা করানোর পর আমাকে 700 টাকা দিল। 700 টাকা দেওয়ার পরে আর তারপর যে লোক দুইটা করছে, ওই লোক দুইটা বলতেছে যে তোমার নামে তো কেস হয়ে যাবে, মামলা হয়ে যাবে, তুমি এটা কিছুই করছো। বলে মানে খুব নোংরা একটা কথা বলে যে এগুলো ঘাটতে ঘাটতে আসছি, এবার কে আমার নামে কেস করবে, কে আমার নামে
মামলা। কোহিনুর রিপ্লাই দেয় এটা?
হ্যাঁ, কোহিনুর রিপ্লাই দিয়ে নিয়ে আসলো, মানে টাকা দিল, 700 টাকা দিল আমাকে। বলল মানে তখন ওনার সাথে খুব কথা হয়, আমাকে হাতে যখন টাকা দিচ্ছে তখন আপুর কথা বলে, তোর মা যেন আসলো কেমনই, আমরাও তো মেয়ে দিয়ে করছি, ওনার নিজের মেয়ে দিয়ে উনি করছি। তো বলতেছে এই বয়সে না।
প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় একটু নোট করে নেই, আপনারা নিশ্চয়ই আপনাদের জায়গা থেকে, বুদ্ধিমত্তা থেকে গল্পটা বুঝতে পারছেন ও কি বলতে চাচ্ছে। একটা শব্দ আমরা এখানে একটু মিউট করে দিচ্ছি, একটা ভিন্ন সাউন্ড দিয়ে এটাকে অফ করছি, এটা শালীনতার জায়গাটা থেকেই, এবং সেটা আপনারা আপনাদের জায়গা থেকে একটু বুঝে নেবেন, বলো।
তারপর আপুর সম্বন্ধে বললো আমাকে, আমি ওখান থেকে চলে আসছি, মা আসার আগেই চলে আসছি। তো বাসায় গিয়ে দেখি আমার মা তরকারি কাটতেছে। তো আমি মাকে বলতেছি তোমার ঘরে না বাজার নাই? তো বলতেছে ঘর ভাড়া টাকা দেওয়া লাগবে না, কি করবো এখন। এরই মধ্যে ওই হুমায়ুন চলে আসছে বাড়ি থেকে।
আচ্ছা, আপনার যার একটা ছোট ভাই হলো রিমনের পরে, তাই না? ওটা কার বেবি ছিল?
আমি বলতে পারি না, ওটা কার
এটা আপনি
বেবি
আজও
ছিল
জানেন না? ওর
না।
ভাইটা বেঁচে আছে?
জি, এখনো বেঁচে আছে,
ওর বয়স কত?
ওর 5 বছর।
আপনাদের সাথেই থাকে?
হ্যাঁ
আপনার বাবা এটা জেনেছিল পরবর্তীতে? জেনেছে তো নিশ্চয়ই, কিছু
জি।
বলেছে?
না, কি বলবে, সবাই জানতো, মানে সবাইকে বলতো কি এই ছেলেটা কি করছে, মানে বলতো সবাইকে যে আমি গেছি। আমার মানে বলতো যে দীপাকে নিয়ে একদিন মার্কেটে গেছি, তো একটা লোক আসছে, একটা মহিলা আসছে, বলতেছে আপা আমার বাচ্চাটাকে একটু ধরেন না, আমি একটু পানি খেয়ে আসি।
ও এরপরে আর বাচ্চাটা
বা এরপর
মানে
বাচ্চাটা
একটা কাহিনী বানিয়েছে?
হ্যাঁ কাহিনী বানাই। সবাই তো অবশ্যই বুঝতো যে ওদের মতো চেহারা রয়েছে, ওদের ভাই না। আমি বললাম যে বাজারের টাকা নাই? তো বললো ঘর ভাড়া টাকা লাগবে না এখন, ঘর ভাড়া টাকা। আমি বলছি আমি কি সবকিছু করবো নাকি? এর মধ্যে আমার আব্বুর সাথে আমার মার একবার কথা হয়, কিন্তু আমার মা নাম্বারটা অন্য কাউকে দিয়ে ডিলিট করে ফেলে। তারপর মানে আব্বু এটা বলতো, মানে এটা বলছে আমার আম্মু যেটা রিপ্লাই করছে, এটা বুঝলাম যে আমার মেয়েদেরকে দিয়ে আমাকে দিয়ে যা, তোর কাছে একলা পড়াশোনা হবে না। তো আম্মু কি করলো যে আমি আমার মেয়েদেরকে পড়াশোনা করাইতে পারি কিনা সেটা আমি দেখবো। তো ওই দিন কাকা আসে, আসার পরে আমাকে ডাকে, তো ডাকার পরে একটা লোক নিয়ে আসে, একটা ছেলে, অল্প বয়সী একটা ছেলে নিয়ে আসে, বলল যে এটা আমার ভাতিজা, বলল এই হচ্ছে রিপা, বলল এই হচ্ছে রিপা। পরে উনি চলে যায়, বলে আমি বিকেলে আসবো, বিকেলে আসবো। তো উনি আসে 8টা 9টার দিকে আসে, রাত 8টা 9টার দিকে আসে ছেলেটা। তো এর মধ্যে আমাকে উনি নিয়ে যায়, ঘরের মধ্যে নিয়ে যায়। যখন এটা করতে চায়, আমি যদি মানে দিতে চাই না বা কিছু করতে চাই, তখন আমাকে খুব মারে, চুল ধরে মারে। তারপর উনি আমাকে চুল ধরে মারেন, মারার পরে মানে আমি খুব কান্না করতেছি, তো বলতেছি কিসের জন্য এটা করতেছেন? তো বলতেছে তোমাকে আমি টাকা দিই না, তোমার এর আগে আমার কাছ থেকে অনেক টাকা নিছে, তোকে এটা করাবে বলে। তো বলতেছে এটা মার সাথে বোঝেন কি আমি এটা কি করছি। তো ওই দিন আমার সাথে জোর করে 2 বার থাকে আমার সাথে। তো থাকার পর আমি সকালবেলা যাই, সকালবেলা যাই, ওই ছেলেটা যখন রাত 9টা 10টা 8টা 9টার দিকে আসছে, তখন ওই ছেলেটা আসার পরে কি বললো যে এই মেয়েকে আমি কি করে কি করব। তো এই ছেলেটা ভয় পেয়ে চলে যায়।
আচ্ছা, আমাকে একটু জাস্ট বলো, ভয় পেতো মানে কেন? তুমি ছোট এই কারণে?
হ্যাঁ,
এক। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে তুমি যে ধরনের সম্পর্কে যাচ্ছ, তোমার মা তো তোমাকে এই ধরনের সম্পর্কে নিয়ে যাচ্ছে জোর জোর করে, তোমার মা কি কোনো ধরনের এটা যে একটা অনিরাপদ সম্পর্ক, এটা যে তোমার শরীরের মধ্যে অনেক বড় একটা অসুখ, অনেক বড় একটা রোগ বাধা বেঁধে দিতে পারে, এটা যে ভয়াবহ রকমের একটা খারাপ কাজ করছে সে এবং দুর্ঘটনা ঘটে যেতে পারে, সে ব্যাপারে সে সচেতন ছিল? আমি যেটা তোমাকে বোঝাতে চেয়েছি তুমি বুঝতে পেরেছ? ওকে, আমার মনে হয় শ্রোতা যারা আছেন তারাও বুঝতে পেরেছেন যে একটা মা কতটা ননসেন্স হলে, আমি পৃথিবীর সকল মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, আজকে কথাটা বলতে হচ্ছে, মানে এরকম ঘটনা ঘটে দুনিয়াতে, কতটা এরকম হলে যে একটা সন্তানকে বাধ্য করছে অর্থের জন্য হোক বা যে কোনো কিছুর জন্যই হোক না কেন, এবং একজন দুজনকে না, এর আগে যে দুজন ছিল তাদেরকেও বলে একইভাবে বাধ্য করেছে, এই মেয়েটাকেও করছে, এবং তাদেরকে কোনো ধরনের একটা নিরাপদ সম্পর্কের মধ্যে নিয়ে যায়নি। যে মানুষগুলো এদের সাথে মিশছে তারা হয়তো র্যান্ডামলি ধরনের কাজ করে, তাদের শরীরে অন্য কোনো অসুখ থাকতে পারে, যেটা এই রকম একটা বাচ্চার শরীরে যে কোনো মুহূর্তে চলে আসতে পারতো। যাই হোক, আমরা সামনের দিকে যাই। তারপর
তারপর উনি চলে গেল, বলতেছে ছোট কি দিয়ে কি করবো না, চলে গেল। তারপর আমাকে বাসায় দিয়ে আসলো সকালবেলা, বাসায় দিয়ে আসার পর 10টা 11টার দিকে আসে, বলতেছে কি আমি ওকে এক জায়গায় নিয়ে যাব, ওকে কি দিবা? তো বলতেছে নিয়ে যাও, সমস্যা কোথায়, আমার 200 টাকা লাগবে, আমাকে 200 টাকা দিয়ে দিও, আমি বাজার করবো আর যাবো এক জায়গায়, আমি বলতেছে। তো তারপর উনি কি করলো, বলতেছে আমার জামা কাপড় ধোয়া লাগবে, আমার জামা কাপড় ধুয়ে যা, আমাকে বলতেছে। তো মাকে বলতেছি আমি কি তোমাদের গোলাম নাকি, আমি কি তোমাদের চাকর, তোমরা আমার দিয়ে এমন করাইতেছো কেন? তো সেদিন রাতে আমার জন্য আমার মা একটা 3 পিস কিনে নিয়ে আসে, নর্মাল একটা 3 পিস কিনে নিয়ে আসে, বলে এটা আমি তোর জন্য নিয়ে আসছি। তো আমি দেখে বলতেছি আমি তো কি করব। তো ওই দিন বলে কি এটা তোর কাকা কিনে দিছে, এটা আমি কিনি নাই। বললাম তুই কি বলস? তো বলতেছি কাকা না আমাকে দামি ড্রেস দেয়। তো বলার পরে বলতেছে দিবে, ওনার কাছে এখন টাকা পয়সা নাই, উনি বেতন টেতন পাক তারপর দিবে। তো ওই দিন কি করলো, সন্ধ্যার দিকে আমাকে ডাকলো, তো আমি খাওয়া দাওয়া করে আমি আসছি, পুরো বাড়িতে খালি ছিল। পরে আম্মু যেন কোথায় যায়, আমি তাই গ্লাসে দেখলাম আম্মু যেন কোথায় যাচ্ছে। তারপর উনি কি করলো, মানে মানে সবকিছু ওনার খুলে ফেললো। তো উনি ওটা দেখে আমার খুব ভয় লাগতেছিল, এটা কি হচ্ছে। তখন মানে এতদিন আমার সাথে যে আচরণ করতো তার থেকে খারাপ আচরণ করতেছে আমার সাথে।
মানে আরো বেশি
তারপর আমাকে মানে কি বলবো,
বলো, তুমি যতটুকু পারো বলো, আমরা সবাই শুনবো।
মানে তারপর উনি আমার সাথে খুব খারাপ আচরণ করে, যেটা আমার সহ্য হয় না। আমি খুব মানে কি বলবো, আমার ওই দিন ব্লাড বের হয়ে যায়।
মানুষ কতটা অমানুষ হলে, কতটা পাশবিক হলে এই ধরনের কাজ করতে পারে। বিকৃত রুচি জন্ম থেকে জন্মান্তরে মানুষের মধ্যে ছিল, কিন্তু তাই বলে এতটা ভয়াবহ রকমের।
তারপর উনি আমাকে ওই দিন পরের দিন সকালবেলা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ওই দিন আমাকে ডাক্তারের কাছে নেয়, সেই ডাক্তারের কাছেই নেয়। তো উনি এবার কি করলো, ওনাকে এই পাশে বসালো, আমাকে ভিতরে নিয়ে গেল। ওখানে উনি আমার সাথে এটা
ডাক্তার,
জি মানে কি বলবো, আমার হাত দুটো এমন ভাবে মানে এরকম একটা ইয়ের সাথে চাইটা ধরছে না, হাতে খুব ব্যথা পাইতেছিলাম। মানে না পারতেছি কিছু বলতে, না পারতেছি কিছু করতে। একজন মহিলা আসছে বলে ডাক্তার কোথায়, বলে ডাক্তার একটু বাইরে গেছে, আসতে লেট হবে। ওই মহিলাটা চলে গেল, আর কোনো মানুষই আসলো না। মানে আমার তখন মনে হচ্ছিল যে ভিতরে কে চলে আসতো, মানে এত খারাপ লাগতেছিল।
আমাদের দেশে নারী নির্যাতন নিয়ে আইন আছে এবং এগুলোর প্রয়োগ যথেষ্ট রকমের শক্তিশালী প্রয়োগ হয়ে থাকে। এই শিশুটা কিভাবে এইরকম একটা সেফ জায়গায় আশ্রয় নিতে পারে? মা তো তার সবচেয়ে নিরাপদ জায়গা, মাই তাকে এই জায়গাগুলোতে নিয়ে যাচ্ছে, ইনসিস্ট করছে, এবং যে ধরনের ভায়োলেন্সেরও শিকার হচ্ছে, এটা তো শুধুমাত্র শারীরিক না, একটা মানসিক জগতেও একটা মনোবৈকল্য তৈরি করবে। কিন্তু এই শিশুটা যাবে তাহলে কোথায়? সেজন্য কি প্রপার কোনো ব্যবস্থা আমাদের আছে যে এরকম একটা ভায়োলেন্সের শিকার হলে, এরকম কোনো দুর্ঘটনা ঘটলে একটা শিশু একটা পার্টিকুলার নাম্বারে ফোন দেবে বা কোনো একটা জায়গায় যাবে, গিয়ে তার সব অবস্থা খুলে বলবে, এবং তারপর ওই শিশুটাকে একটা নিরাপদ জায়গায় রাখা হবে, একটা প্রপার টাইমে একটা প্রপার সময় পর্যন্ত তাকে বড় করা হবে, এরকম কোনো ব্যবস্থা কি আমাদের আছে? আমার জায়গা থেকে জানা নেই, যদি থেকে থাকে তাহলে অন্তত সবার জানাশোনা লেভেলে এটাকে প্রচার প্রচারণায় নিয়ে আসা উচিত। কারণ এরকম ঘটনা আজকের হলো 8920-তে এই প্রথম নয়, এরকম অসংখ্য ঘটনা আছে। আমরা প্রচার করতে পারি না প্রিয় শ্রোতা, এরকম ঘটনাও আছে। আপনারা অনেকেই বলেন যে এরকম সাহসী পদক্ষেপ কিভাবে নেয় আমাদের এই অনুষ্ঠানটি, আমরা প্রচারও করতে পারি না। এত সাহসী পদক্ষেপ নেবার পরেও আমরা প্রচার করতে পারি না, এরকম স্টোরিও আমাদের কাছে আছে, এবং সেটা দুর্ধর্ষ, ভয়াবহ। আমাদের রেডিও এথিক্স থেকে বা সামাজিকতার এথিক্স থেকে প্রচার করা যায় না, এবং সেই ভয়াবহতাটা ঘটে একটা নারীর সাথে, অত্যন্ত দুঃখজনক। বলো তারপর কি হলো?
তারপর আমাকে ওষুধ দিল, ওষুধ টষুধ দেওয়ার পরে উনি আমাকে বাসায় নিয়ে গেল। আমি বাসায় কান্না করতেছি, খুব ব্লিডিং হচ্ছে। তো আমি কান্না করতেছি, তো আম্মু ওই দিন কান্না করে আমার কান্না দেখে, তো ওই দিন কান্না করে তারপর আমাকে দেখায় না, মানে আমি বুঝায় না যে আমি কান্না করতেছি। তো উনি বাইরে চলে যায়। ওই দিন কিছুদিন পরে আবার সুস্থ হওয়ার পর আমাকে ওই লোকটাকে নিয়ে আসে।
কোন লোক?
ওই যে লোকটাকে আরো একবার আনছিল, আমাকে নিয়ে যাবে বলে, আমাকে দিয়ে দিবে ওনার সাথে, আমি ওনার সাথেই থাকবো। তো আমি খুব কান্নাকাটি করে আমি যাবো না।
কি নাম ছিল লোকটার?
লোকটার নাম
মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে।
তারপর আমার জামা কাপড় ইটি করে দিল, আমাকে খুব মারতো, এই ভয়ে আমি বেশি গেছি। খুব বকাবকি করতো, আর ওনার বকা এমন ছিল, খুব বাজে বকা ছিল, লজ্জা লাগতো যে উনি মা হয়ে আমাকে বলে, ওনার একটু লজ্জা লাগে না আমাকে এসব কথা জিজ্ঞেস করে।
প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষে রিপার মায়ের সাথে কথা বলবো, আমরা দেখতে চাই উনি কি বলে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। বলো তুমি। তারপর
মা আমাকে জামা কাপড় দেয়, নিয়ে যায়। তো ওই বাসাটা যাওয়ার পরে ফার্স্ট টাইম আমাকে জিজ্ঞেস করে তোমার নাম কি এইসব। তারপর একটা ছেলে আসলো, বলতে সেটা কে। তো আমি যেহেতু ছোট, আমার মুখে এমনিতে হাসি থাকতো সব সময়। তো ছেলেটা বলে এটা ওর মা পাঠাইছে, এরকম এরকম বলে। ওর মুখে তো হাসি বা ও যতটুকু মেয়ে, ওর মধ্যে সেরকম কোনো ভয় নাই। আমার মনে হচ্ছে তোকে ধরার জন্য এটা করছে, মানে হাজবেন্ড ওয়াইফ ওনারা তো এগুলোকে বলতেছে। তো আমার চুল তখন অনেক বড় ছিল, এর চুলের থেকেও বড় ছিল। তো যত্ন নেওয়া হতো না চুলের। আমাকে বলে কি, তোমার চুল তো তুমি মানুষ হিসেবে খুব বড়, তো আমি কেটে দিব তো তোমার চুল। তখন আমার চুল ছোট করে দেয়। আমাকে একদিন একটা লোক আসে, বলতেছে ওই মহিলার সাথে কথা বলতেছে, বলে এত এত দিতে হবে, 10,000, মানে বললো ওনার কাছে যে মেয়ে খুব ছোট। পরে আমাকে বললো কি, তুমি ওই রুমে যাও। পরে ওদিন একটা লোক আসে, মানে লোকটা কি অল্প বয়সে একটা ছেলে আসে। ছেলে আসার পরে আমার পাশে এসে বসে। তো আমার পাশে এসে যখন বসে, তখন আমি জানালার পাশে চলে যাই। যাওয়ার পর আমার চুল ধরে, মানে মানে আমার সাথে খুব ভালো আচরণ করতেছে তখন ওটা। তখন তারপর ছেলেটা বলতেছে কি, আপু তুমি ওকে কেন এখানে রাখছো, তোমার তো সমস্যা হবে, ও তো খুবই ছোট। তো আমি যখন রুমে যেতাম কান্না করতাম, তখন ওনার শুনতো কিন্তু কিছু বলতো না, যে একটা মা, ওনারা বলতো একটা মা কি করে এত খারাপ হতে পারে। আমার কাছে খুব খারাপ লাগতো যখন আমার মাকে বকা দিত, খারাপ কথা বলতো, যে আমার মাকে মানুষ কেন এগুলো বলবে, আমার মা কেন এত খারাপ হতে পারে। তারপর উনি আমাকে বলতেছে যে, মানে উনি আমার ওনার লাইফের কথা বলতেছে, যে আমার একটা ছোট ভাই ছিল, আমার যদি সেরকম কোনো ক্ষমতা থাকতো আমি তাহলে তোমাকে নিয়ে আসতাম। তো উনি আমার সাথে সেদিন খুব কান্না করে আমাকে ধরে। তখন আমার কাছে খুব খারাপ লাগে যে আমার নিজের মা বুঝিস না, অন্য মানুষ আমাকে ধরে কান্না করে। তো বললো তুমি আমার কাছে থাকো, আমি তোমাকে ভালোভাবে রাখবো, হয়তো কিছুদিন করো আমি তোমাকে ভালো একটা জীবন দিব। তা আমি ওনার কাছে থাকতাম, অন্য কোথাও যেতাম না। আমার মা যা টাকা হতো উনি নিয়ে যেত। আর যখন আমার সাথে কেউ থাকতো তখন উনি খুব কান্না করতো, আমি কি কান্না করতাম, ওই মহিলা খুব কান্না করতো আমার কষ্ট দেখে। তো কিছুদিন পর একটা লোক আসে, লোক আসে পরে ওখানে আরো একটা মেয়ে থাকে, মেয়েটা নাকি অসুস্থ থাকে। তখন ও বুঝি না যে অসুস্থ মানে কি বা মেন্স মানে কি। বলে আমি অসুস্থ হয়েছি, তো আমি এটা কি করে করবো, যদি কেউ পারে তাহলে করুক। তারপর বলে কি, মানে লোকটা খুব মোটা ছিল।
তখনও তুমি এটা বোঝো না, মানে তখনও তোমার ভিতরে এই জিনিসটা আসেনি
না, তখন
কি ভয়াবহ, কি দুর্ধর্ষ।
তারপর আমাকে ওই লোকটা কি করলো, নিয়ে গেল। ওই লোকটা ফার্স্ট টাইম বলে কি, আমার তো ভয় লাগতেছে ওর সাথে যেতে, আমার সাথে কি করে যাব। তো আপু তো বললো কি, যান সমস্যা নাই। তারপর শুধু বললো যে একটু আস্তে ধীরে, মানে এটি করে তারপরেই করেন। তো আমি যাওয়ার পরে ওই লোকটা, তো এর মধ্যে হালকা একটু ব্লাড দেখা দেয়। তো ওই লোকটা ওখান থেকে চলে যায় কিছু না বলে, ব্যালেন্স না দিয়ে কিছু না বলে চলে যায়, ভয় পাইছে। তো ওই লোকটা কতদিন পর আবার আসে, 4-5 দিন পর আবার আসে। 4-5 দিনের মধ্যে আমাকে যেমন এক পাচ্ছে বা কোনোদিন পাচ্ছে না, কান্না করতেছি বিদেহে। তো ওই লোকটা আসে, তো আমার যেটা ব্লিডিং হয়েছে আমি এটা আবার আপুকে বলি না। তো ওই দিন আসার পরে আমার মানে খুব, তখন আমার খুব মানে তোর পেটে ব্যথা করে। তো অনেকক্ষণ পর দেখতেছি আমার খুব ব্লিডিং হচ্ছে, আমি আপাকে বলি না, আমার লজ্জা লাগতেছে। তো আমি ওই মানে একটার পর একটা সিলার চেঞ্জ করতেছি, তো ওখানে 5টা সিলার জমে গেছে চেঞ্জ করতে করতে। তো আমি আপাকে হঠাৎ করে বলি, আপা আমার ব্লিডিং হচ্ছে। তো বলে তুই আমাকে এতক্ষণ বলিস না কেন, তোমার গালে একটা থাপড় দিব, তোর এত কিসের লজ্জা, তুই আমাকে এতক্ষণ বলিস না কেন। পরে উনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। তো ডাক্তার বললো দেখেন এটা মেন্সের ব্লাড হতে পারে, কিছুক্ষণ ওয়েট করেন। তারপর আম্মু কয়েকদিন পর আসে, এসে তাকে নিয়ে যায়। আমি আম্মুর সাথে কোনো কথা টথা বলি না। তো ওনারা ওখান থেকে বাসা চেঞ্জ করে, ওনারা শাহাদাতপুর যায়। তো যাওয়ার পরে ওখানে বলে সবাইকে এই মেয়েটা এইভাবে। আমার কাছে খুব খারাপ লাগতো যে আমার মার সম্বন্ধে কেন এগুলো বলবে। তারপর আমাকে নিয়ে কক্সবাজার চলে যায় আম্মু। তো যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে বলে কি, তোকে দিয়ে আর কখন আমি এগুলো করাবো না, কষ্ট হোক যা হোক না খেয়া থাকবো, 3 বেলা পর 1 বেলা খামো, তারপর ভালো, আমি তোকে আর কিছু করবো না। সত্যি তখন আমার চোখে এমনিতে এমনিতে পানি চলে আসে যে আমার মা ভালো হয়ে গেছে। তারপর একটা বাসা নিল, ছোট একটা বাসা নিল কক্সবাজারে। জি, একটা মানে বাসা নাই, বাসায় আমার খালা বাসা থেকে হালকা পাতলা মাল জিনিস আনে, যেহেতু আমাদের ওখানে কিছু নাই। আমার একটা চাকরি নাই ওখানে, চাকরি নাই, একটা হোটেলে রান্না বান্না করে। তো
এতদিন পরে দেখলা এই প্রথম তোমার মা কোথাও কোনো কাজ নিল।
হ্যাঁ, পরে কি করলো, আমি শুধু রান্না বান্না করতাম আর সারাদিন আমি ঘুমাইতাম। তো হঠাৎ আম্মু বলে কি, এক দেড় মাস পর বলতেছে কি, তুই ঢাকা যা, ঢাকা গিয়ে তোর উর্মি আপু একটু বেড়াই আসতে বলছে, তুই গিয়ে একটু থেকে টেকে আসা।
এই উর্মি আপুটাকে,
ওই সেই মেয়েটা,
যে মেয়েটা তোমাকে জড়িয়ে ধরে কাঁদতো,
হ্যাঁ ওই মেয়েটা,
এবং যার বাসাতে তোমাদেরকে এই ধরনের কাজ করতে হতো।
জি।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট আরেকটা বিরতি নিতে চাই, 4 মিনিটের ব্রেক। 4 মিনিট পরে আমরা আবারও ফিরবো। রিপার জীবনের গল্প আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। 16 বছরের রিপা এই মুহূর্তে স্টুডিওতে, তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, ছোট্ট একটা ভিডিও ক্লিপস ওখানে আমরা দিয়েছি। আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj, kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ওখানে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার পেজের মেম্বার হয়ে যাবেন, যাবতীয় অনুষ্ঠান ডাউনলোড করতে পারবেন, চাইলে রিপার সঙ্গে আপনারা কথা বলতে পারেন, সরাসরি যোগাযোগ করতে পারেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। 4 মিনিট পর আরো একবার ওয়েলকাম করছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে আজকে রিপা, তার জীবনের গল্প নিয়ে আমি রিপার কাছে আবারও ফিরছি। রিপা, যেখানটাতে ছিলে তুমি, তোমাকে তোমার মা আবারও ঢাকায় পাঠানোর চেষ্টা করছে, সম্ভবত মেয়েটার নাম কি ছিল বলছিলে? উর্মির কাছে। তারপর
তারপর
উর্মি নিজেও তো ইনভলভ ছিল সব কাজে?
না, উনি নাকি কখনো এটা করতো না,
এবং শুধুমাত্র এই ব্যবসাটা করতো?
হ্যাঁ, শুধু এই ব্যবসাটা করতো
ওনার ফ্ল্যাটে।
জি।
ওকে।
তারপর আমাকে বলি যে তুমি না আমাকে কখনো এটা করাবা না। তো এর মধ্যে আপা আমাকে ফোন দিয়ে বলে কি, আমার তো একটা বাচ্চা হয়েছে। তো বলতেছি, আমরা যখন আসছি তখন তো তুমি সেরকম কিছু দেখিনি, তোমার বাচ্চা হলো কি করে, বলে তুই ঢাকা আস, তারপর বলবো। তো এর মধ্যে মা আমাকে এই কথাটা বলে যে ঢাকা যা, কয়েকদিন থাইকা আস, উমিয়াপুর আমি বাচ্চা হয়েছে এটা দেখে আস। আমাকে এসব কথা বলে পর বলতেছি, তুমি না বলছো আর কখনো আমাকে পাঠাবা না, কষ্ট হলো রাখবা। তারপর আমাকে পাঠায়, যাই ঢাকা। ঢাকা যাওয়ার পরে আম্মু কি, আম্মু 4-5 দিন পর আপুর কাছে বললো কি, যে আমার ঘরে কিছু নাই, টাই বাজার টাজার দেয় না, কয়েকদিন পর দিবে বেতন, আমার কাছে তখন টাকা পয়সা নাই। ওই দিন আমাকে না বলে আপু 5,000 টাকা আম্মুকে দিয়ে দেয়। 5,000 টাকা দেওয়ার পরে সামনে ঈদ আসতেছে, তো মা বলে কি, সবার জন্য মার্কেট করে নিয়ে আসাম। বলছি আমি কোথায় টাকা পাবো, যখন আমি ঢাকা থেকে কক্সবাজার আসবো, তারপর আসার পর আমি মানে ডাইরেক্ট আমার বাসা না গিয়ে আমি আম্মুর অফিসে গেছি। তো অফিসে যাওয়ার পর আম্মু বলতেছে আমার মেয়ে আসছে, তারপর বলে আমি যাই কালকে আসবো। তো বিকেল 5টার দিকে আবার চলে আসে আমাকে বাসায় দিয়ে, আবার বিকেল 5টার দিকে চলে আসে। সকাল 8-9টার দিকে আমরা বের হই, তো আমি একটা লেহেঙ্গা পরা ছিলাম। তো যাওয়ার পরে দেখতেছি একটা দোকানে ঢুকে, মানে একটা ফ্লাকজি দোকান, ওখানে ফ্লাকজি করে এমন মেয়েদের কসমেটিকও বেচে। তো তারপর কি করলো, মা কি করলো, ওই দোকানের মধ্যে ঢুকলো। তারপর মা জিজ্ঞেস করলো, এটা কি তোমার মেয়ে? সরি, এটা কি
তোমার মাকে জিজ্ঞেস করলো?
হ্যাঁ, এটা কি আপনার মেয়ে? বলতেছে হ্যাঁ, আমার মাকে মা ডাকতো উনি,
যে লোকটা ফ্লেক্সি বিক্রি করতো।
হ্যাঁ, তারপর উনি একটা নাম্বার দিয়ে দেয়। অনেকদিন পর আমাকে সে নাম্বারটা দেখায়। তো আমি এমনিতেই খুব লিখতাম, আমার লিখতে ভালো লাগতো, মানে যাই মনে পড়তো তাই লিখতাম। উনি কি করলো, মা কি করলো, বলে কি, এই ছেলেটা তোর নাম্বার দিছে, তো দেখ তোকে ফোন দিতে বলছে, দুইটা নাম্বার শুভ দিয়ে, শুভ লেখা। তো বলতেছি নাম কি, বলে শুভ। তারপর যে ব্যাগের নাম্বারটা রাখছি, ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি কেন ফোন দেবো লোকটাকে শুধু শুধু। তো ওই ব্যাগটা কিসের জন্য আমি আবার ধরছি, কিসের জন্য যেন, তো ধরার পরে নাম্বারটা নিচে পড়ছে, মানে আমার হাতে বাজে আর নাম্বারটা নিচে পড়ছে। তো ওই নাম্বারটা রাত 11টার দিকে আমি ফোন দিচ্ছি, ফোন দিয়ে বলতেছি আপনি কি শুভ? বলতেছে না আমি শুভ না। বলতে সরলাম করতেছেন কেন, নাম্বার তো ঠিক আছে, আপনি কে, কিসের জন্য ফোন দিচ্ছেন, ফোন দিতে বলছেন? বলে তুমি আমার সাথে দেখা করবা, তার মানে যেদিন আমি ওর সাথে কথা বলছি সেদিন ছিল বৃহস্পতিবার, তার পরের দিন শুক্রবার। বলতেছে কালকে তো আমার দোকান বন্ধ থাকবে, তুমি আসো, নামাজ টামাজ পড়বো, নামাজের পরে তো দেখা করো আমার সাথে। তো বলতেছি কেন দেখা করবো শুধু শুধু। তারপর বলতেছে আসো, দেখা করলে বুঝতে পারবা। তারপর আমি রিফাতকে নিয়ে যাই দিশে, যে
তোমার ছোট ভাইকে নিয়ে?
হ্যাঁ, ছোট ভাইকে নিয়ে যাই। তো যাওয়ার পরে আসে, আমার সাথে কথা টথা বলে, বলে আমি তোমাকে বিয়ে করবো। আমি বলতেছি তো আমাকে বিয়ে করবেন? আম্মুর সাথে কথা বলছেন? বলে হ্যাঁ, আম্মুর সাথে আমি কথা বলছি, বিয়ে করবো।
তুমি বিয়ে জিনিসটাকে তখন বুঝো, মানে বিয়ে জিনিসটা কি বুঝো, একটা সংসার কি জিনিস তখন বুঝো?
তখন সংসার মানে বুঝতাম না যে বিয়ে তো বিয়েই।
কত সালের ঘটনা? এখন তো 2015 সাল চলে, কয় বছর আগের আনুমানিক মনে আছে?
3-4 বছর হবে।
3-4 বছর আগের ঘটনা?
জি।
তার মানে তখন তোমার বয়স আরো কম, এখন যদি 16 হয় তখন তোমার 12-13 বছর বয়স।
জি। তারপর আসলো, একটা ছেলেকে নিয়ে আসলো। আসার পরে বলতেছে আন্টি সরি আম্মু, আমি ওকে বিয়ে করবো এমন এমন। পরে আমাকে কয়েকদিন পর নিয়ে যায়, একটা জায়গায় নিয়ে যায়। যাওয়ার পরে ওই ছেলেটা আম্মুকে 10,000 টাকা দেয়, বলে এটা কাজীকে দিবেন ঘুষ। তো তারপর বিয়ে দেয়। তো বিয়ে দেওয়ার পর একটা শুধু একটা কাগজ দেয়, যে কাগজের মধ্যে ওর নাম ছিল, আমার নাম ছিল, ওদের বাড়ির নাম ছিল। আসলে এটা বাড়ির নাম ছিল না, বলে এটা কাবিনের কাগজ, মানে এটা এই কাগজটা দিলে কাবিন নামা দিবে তোমাকে 3 মাস পর। এটা তোমার কাছে রাখো, ফটোকপি করে আমাকে দিও তুমি। তো ওইটা আমার কাছে রাখি। তো ওই দিন কি করলো, এক ঘরের মধ্যে মা থাকে, তো ও কি করলো, আমাকে নিয়ে একটা হোটেলে গেল। হোটেলে গেছে, তো যাওয়ার পরে যেখানে যে সবকিছু লিখতেছে, যখন আমার নামটা বলে যে আপনার ওয়াইফের নাম কি, তখন ও আমার নামটাই উচ্চারণ করতে পারে না। আমাকে এসে জিজ্ঞেস করে আবার, তোমার নাম যেন কি? তখন আমার যে মানে সন্দেহ মনে হলো যে আমাকে নাম নামটা আবার কেন জিজ্ঞেস করায়, এতদিন এতদিন ধরে চলে আমার নামটা
কেন জিজ্ঞেস করছে,
রাইট? হ্যাঁ, মনে রাখতে পারে নাই। তারপর ও উপরে গেছে, উপরে যাওয়ার পর আমাকে আমাকে নিয়ে উপরে গেছে। তো বলতেছে আমি বলতেছি কি, আমি তো এখন আপনার ওয়াইফ, তো আমি যদি আপনার ফ্যামিলির সাথে কারোর সাথে কথা বলি, আপনি কথা বলতে দিবেন না? বলে এখনো তো হয় না, কাউকে তো বলি না। বলছে আপনার কাকা না জানে? ওর এক কাকা ছিল, বলে এটা হচ্ছে আমার কাকা। মানে সেরকম ভাবে সবকিছু সাজাইছে যে বোঝার মতো কোনো ক্ষমতা নাই। তারপর আমাকে ও কি করলো, যে তুমি থাকো আমি খাবার নিয়ে আসি। খাবার আনতে গেল, তারপর আসছে, তো ফোনে কথা বলে যে হ্যাঁ সবকিছু হবে, সবকিছু ঠিক মতনই হবে। তো তারপর ওখানে ওর সাথে ওটা হয়। তো হওয়ার পরে পরের দিন আমাকে সকালবেলা দিয়ে আসে, দিয়ে আসে শুধু গাড়ি ভাড়া টাকাটা দেয় আমাকে। তো যাওয়ার পরে কয়েকদিন পর, 20-25 দিন পর, শুনে কি আমার আম্মুর যে হোটেলে কাজ করে, ওই হোটেলে একটা লোকের সাথে রিলেশন আছে, তো হোটেলের ম্যানেজার। তো উনি বলতেছে কি, আমার আম্মু নাকি তখন প্রেগনেন্ট ছিল, উনি বলল যে তোমরা এখন ঢাকা যাও, ওটা অ্যাবর্শন করে আসো বা ওটা ফেলে দিয়ে আসো, যে ঢাকা গিয়ে সবকিছু আবার ঠিকঠাক করে আবার আইসো।
তখন তো তোমার বাবার সঙ্গে তোমাদের পরিবারের সম্পর্ক একেবারেই ডিটাচ।
হ্যাঁ, নাই।
তুমি, তোমার মা আর তোমার ছোট দুই ভাই।
হ্যাঁ, এই দিল ব্যালেন্স, দিল 2,000 টাকা দিল। তো 2,000 টাকা দেওয়ার পরে উনি কি করলো, এক রাত আমার এক ফুপি ছিল ওনার বাসায় থাকলো। থাকার পর পরের দিন সকালবেলা গাড়িতে উঠলো, গাড়িতে উঠার পরে আবার ঢাকা চলে আসলো। ঢাকা চলে আসার পরে কোথায় যাবে, পরে সেই উর্মিয়াপুর বাসায় যায়। উর্মিয়াপুর বাসায় গিয়ে সবকিছু ঠিকঠাক করে, ওখানে 10-12 দিনের মতো ছিলাম। তো দেখি একটা লোক আমাকে বলতেছে কি, রিপা, উর্মিয়াপুর বলতেছেন যে রিপা নিচে গিয়ে 7-Up বিস্কিট আমাকে এগুলো নিয়ে আস। তো নিয়ে আসছি, আসার পরে ওই আপুটা ছিল পাকঘরে, একটা মেয়ে দরজা খুলে দিছে। আপু জানে না, তো আমি দরজা টাক দেওয়ার পর দরজাটা খুলে দিছে। তো খোলার পরে আমি এসে বসছি, তো মিমকে জিজ্ঞেস করতেছি, মিম আছে তখন, যে মিম মা কই? কয় মা ভিতরে গেছে। তো আমি হয়তো ভাবছি যে কাপড় চেপে পালিতেছি বা একটা লোককে দেখে গেছি, সেই লোকটা নাই। তখন আমার কাছে খারাপ লাগলো যে মা কি ওই লোকটাকে নিয়ে গেল নাকি। তখন মা দেখি মানে ওই সে আগের মেয়েটার মতো নেই, জামা পরে সেলর নেই। তখন মানে আমার খুব খারাপ লাগছে যে মা এটা কি করলো। তখন মা মানে আমাকে দেখে মানে পুরো তাজ্জব, এটা কি দেখলাম আমি, ওকে না নিচে পাঠাইছে। তখন আবু বললো কি, বাবু বললো কি, দরজা খুলে দিছে, বলতেছে আমি খুলে দিছি, আমাকে জিজ্ঞেস করছিস তুই? তখন আপুকে আমি বললাম যে সবকিছু তো দেখেই ফেলছি, এখন কি হবে আর লোকে, আপুকে বললাম। তারপর আপু একটা বাসা টাসা নিয়ে দিয়ে দিল। তারপর দেখতেছি আমার মানে আমি আর অসুস্থ হই না, আমি এর মধ্যে প্রেগনেন্ট হয়ে গেছি।
প্রেগনেন্ট হয়ে গেছো তুমি?
হ্যাঁ।
এইসব কাজ করতে করতে?
না, এইসব কাজ করতে করতে না, ওর সাথে থাকার পরে।
তুমি যে বেবির মা হতে যাচ্ছে তুমি বুঝলে কিভাবে?
আমি বুঝলাম কি করে, আম্মু আগে বলতো যে,
মা তোমাকে কিছু বিষয় বলে দিয়েছিল যে এটা হলে তোমার এই জিনিসগুলো হবে?
জি। আচ্ছা, তারপর আম্মু কি করলো, আপু বললো কি, সেই উর্মি আপু বললো প্রসব টেস্ট আনতে, তো ওটা করলো, দেখে প্রেগনেন্ট। তো আপু বললো কি, যে এটা তো এমনি কারণে, এটা তো নজরুলের, তো ওটা কিছু করার দরকার নাই, রাইখা দাও। তো এটা নেই, আমি একবার আমাদের দেশের বাড়িতে যে বরিশাল, আমার দাদি খুব অসুস্থ ছিল, ওনাকে দেখে আসি। তখন আমার আব্বু ছিল না, এই জন্য আমি দেখে আসছি, কারণ আব্বু থাকলে আমাকে কখনো আর আসতে দিত না, যেহেতু আমি প্রেগনেন্ট, আমার এখন ঢাকা আসা লাগবে, কেউ জানে না আমার বিয়ে হয়েছে।
আচ্ছা,
তারপর আমি চলে আসি 3-4 দিন থেকে। তো আসার পরে এর মধ্যে আমার মানে আস্তে আস্তে মানে একটু পেটটা বড় হয়ে যেতেছে, বুঝতেছি। তারপর আমরা যে বাসায় থাকি সে বাসায় বাড়িয়ারি বলতেছে কি, মানে বলতেছে তুই এত মোটা হয়ে যেতেছিস কেন, আগের থেকে তো অনেক মোটা হয়ে যেতেছিস। তো আম্মু বলতেছে কি, আম্মু আমাকে বলতেছে কি, আমরা যদি এই বাসায় থাকি বা এই বাসায় করি তাহলে তো সবাই বুঝে যাবে যে তুই প্রেগনেন্ট বা বাচ্চা হবে, সবাই দেখবে।
তোমার বিয়ের ব্যাপারটা কি সবাইকে জানাজানি হয়নি, সবার
না,
কাছে জানায়নি?
কেউ জানতো না,
শুধু
আমি আম্মু আর ওই উর্মি আপুটা
সবাইকে জানানো না কেন?
জানানো না কেন, মানে আমার বড় আপু তারাও জানতো না যে আমার বিয়ে হয়েছে।
কেন জানালো না?
এখন আমি কি করে বলবো যে
তুমি জানো না, এবং
না,
তুমি যাকে বিয়ে করলা ওনার পরিবারের সঙ্গে তোমার কোনো যোগাযোগ
না
ছিল না?
কোনো যোগাযোগ নেই।
এটা তোমার মাই ভালো জানে।
জি।
ওকে,
তারপর 5-6 মাস হয় আমার মানে প্রেগনেন্টের বয়স, তখন ও আসে। আসার পরে যখন আসে তখন আমার খুব খুশি, আমি খুব খুশি যে আমার হাজবেন্ড আসতেছে। তো এরই মধ্যে আবার ওই আমার আম্মু সবাইকে আমাকে বলল কি, যে সবাইকে বলবি যে তোর ভাই আসতেছে। তো আমি
তোর
এখানে,
ভাই আসতেছে?
হ্যাঁ, আমি এখানে খুব অবাক যে আমার হাজবেন্ড আমি ভাইয়ে বলবো কেন। তো বলার পরে বলতেছে সেটা তুই পরে, তোর পরে বলবো, তুই থাক এটা বলিস। তারপর আসার পরে সবাইকে বলো কি, আমার ছেলে আসছে, আমার বড় ছেলে। তো বলতেছে কথা যা, এর কথা যা আর কখনো শুনিনি। বলতেছে ওকে কুমিল্লা থাকে, কুমিল্লা চাকরি করে। তো এখন যেহেতু আমার ভাই বা ওনার ছেলে আমার আপন ভাই, তখন সেহেতু আমি ওর পাশে কি করে শুই, বড় হয়ে গেছি বা আমার ভাই এখন বড়, কি করে এক বিছানায় শুবো। আমাকে আলাদা আলাদা দিত, আবার যখন দরজা লাগাই দিত তখন একসাথে শুতাম। তো মাকে দেখতাম অনেক রাতে উঠে, মা বলতো নজরুল বুট খাবি বা ভাত খাবি বা এই জিনিসটা খাবি, মা এগুলো সারতো অনেক রাত উঠে। তো আমার যে একটু খুব খারাপ লাগতো যে আমরা একসাথে ঘুমাই বা কিছু করি, একটা বারান্দা মতো ছিল ওখানে মা থাকতো, আর মিম রিফাত মানে সবাই আমার আমাদের সাথেই থাকতো আলাদা। তো এখানে খুব খারাপ লাগতো যে আমরা কিরকম না কিরকম হয়ে শুয়ে আছি বা কিছু, তখন যদি বাতিটা অন করে বা কিছু বলে, এই জিনিসটা নিয়ে ভয় পাইতাম খুব। আর শুধু ভাবতাম যে উনি কেন এমন করবে, উনি তো ও তো মানে ওনার মেয়ের জামাই, খারাপ হলো মানে শত হলো মানে মানে যেরকমই হই আমি
অন্তত
ওনার,
কিছু এথিক্স তো থাকা উচিত
হ্যাঁ।
নিজের মধ্যে।
তারপর ওই দিন রাতে আবার একটা মেয়ে আসে, একটা মহিলা আসে, মহিলা আসে দরজা তাক দিছে, তখন আমরা একসাথে শুইছি। তো শোয়ার পরে কি করবে, ও তাড়াতাড়ি করে মা মাঝখানে গেল, আমি এক পাশে গেলাম, মা মাঝখানে আমি আলাদা। পরে তারপর দরজাটা খুলে দিল, দেখলাম আমি আলাদা শুয়ে আসছি। তো মার কাছ থেকে যেন কি নিল, তো না পর আবার দরজা লাগাই দিছে। তো ও কয়েকদিন পর বিদেশ যাবে, ওর ব্যাগ মানে চেক করে দেখি মানে ঢাকা আসছে মেডিকেলে, ওর মানে যখন মেডিকেল করছে তখন নাকি কি একটা রোগ ধরা দিছে, এটা ওষুধ খাওয়ার জন্য ঢাকা আসছে, ওষুধ কেনার জন্য। তো দেখি ওর পাসপোর্ট, তো আমি তখন বুঝি না মানে ওটা সম্বন্ধে, দেখতাম পাসপোর্ট পাসপোর্ট মানে কি। তখন পাশে ঘরে একটা মহিলাকে জিজ্ঞেস করি এটা মানে কি আপু, তো বলতেছে ও তো বিদেশ যাবে। তখন আমি খুব কান্না করি যে আমাকে রেখে বিদেশ যাবে, আমার বাচ্চা হবে।
তোমার সম্পর্কে ও জানতো, তোমার অতীত সম্পর্কে জানতো?
না, ও জানতো না,
কিছুই জানতো না?
না।
আচ্ছা,
তারপর আমি বললাম কি তুমি নাকি বিদেশ যাবা, বলতেছে কে বললো, বলতেছে মা বললো তুমি বিদেশ যাবো। তখন মাকে জিজ্ঞেস করে আম্মু তোমাকে বলছো আমি বিদেশ যাবো, বলতেছে না আমি তো বলিনি। তারপর বললাম আমি তোমার ইতে পাসপোর্ট দেখলাম, মানে পাসপোর্ট শব্দটা আমি উচ্চারণ করতে পারতেছিলাম না, যে ভুলে যেতেছিলাম। তারপর বলল তুমি তো পড়তেই পারো না, বলতেছে আমি দেখছি আমি অন্য কাউকে জিজ্ঞেস করছি এটা কিসের জন্য। তারপর বলে হ্যাঁ আমি বিদেশ যাবো, আমি তারপর আইসা পড়বো কয়েকদিন পর। বলতেছে তুমি আমাকে রেখে কেন বিদেশ যাবো, তাহলে আমাকে বাড়িতে রেখে যাও। তো ও কি করলো, আমাদের কাউকে না বলে চলে গেল, ও আম্মুর কাছে শুনছে যে আমাদের আমার বাচ্চা হবে, তারপর চলে গেল। এর মধ্যে নাকি আম্মু জানে যে ও চলে গেছে কিন্তু আমাকে বলে দেয়।
ওকে,
তারপর ওখান থেকে সে আমার বাবুর কাকাটা আসলো, বিদেশ গেছিল, ও আসলো। আসার পরে আমার ছেলের জন্য মানে আম্মু আমার বাচ্চা হওয়ার আগে শুধু ছেলে ছেলে করতো, তো আমার ছেলের জন্য একটা পিস্তল নিয়ে আসে, যে আমার নাতি, হ্যাঁ, খেলনা নিয়ে আসে, অনেকগুলো পিস্তল নিয়ে আসে। তারপর ওগুলো আনার পরে তো উনি বলল কি, মানে এর মধ্যে যেহেতু আমি অসুস্থ বা আম্মু কিছু করে না, 2-3 মাসে ঘর ভাড়া পাবে বাড়িওয়ালা। তো সে কাকা বললো কি, যেহেতু ঘর ভাড়া পাবে, যেই টাকা ঘর ভাড়া টাকা পাবে এই টাকা দিয়ে আমি মাল জিনিস কিনে অন্য একটা বাসা দিয়ে দিব। তো আম্মুকে করলো, ওখান থেকে পালা চলে আসলো।
মানে বাড়ি থেকে?
হ্যাঁ, মাল জিনিস রেখা, মানে আমার ঘরে সবকিছু ছিল, ফ্রিজটা বাদে সব ছিল কাঠের জিনিস। মানে আমি যে টাকাই করতাম এগুলো দিয়ে সব, আম্মু বলতেছে কি আমার ঘরটা পুরো সম্পূর্ণ ভরপুর থাকবে। আমার ঘরে সবকিছু ছিল, ওগুলো সব বিক্রি করে দিল উনি, বিক্রি করে দিল, বাড়িওয়ালাও জানে না। যখন ওই লোকটা নিতে আসছে তখন মানে লোকটাকে বাড়িওয়ালা ধরছে, তখন বাড়িওয়ালা ওই লোকটা বাড়িওয়ালাকে ধরছে, যেগুলো তো আমার কাছে বেচে দিয়ে গেছে, তোমার ভাড়াটি একই, সেটা তুমি বুঝো না। এটা বলছে, এটা আমি কয়েকদিন পর শুনি যে মাল জিনিস এসে দিচ্ছে, বলতেছে কি আমাদের হাতে টাকা আসুক, তারপর ওগুলো আমরা আবার নিয়ে আসবো ঘরবার টাকা দিয়ে। পরে বাসা টাসা নেয়, আলাদা বাসা নেয়, ওখানে আবার নতুন করে সবকিছু কিনে। কেনার পরে তো ওই দিন আমার কাকা আসে বাসায়, বাসা আসার পর আম্মুর সাথে থাকে আমরা উপরে, তো আমাকে বলে কি তুই ঘুমাবি না, জায়গা থাকিস, তুই মোবাইল মানে রেডিও শুনবি, গান শুনবি, বাতি চালানো থাকবে, তুই মোবাইল চিপবি, শুধু মোবাইলে বাতি অন করা থাকলেই হবে। তাই মনে কথা মতো মোবাইলে বাতি অন করলাম। মা বলতেছে আমার সাথে খারাপ কিছু করবে, মানে নোংরা ভাষায় বলতেছে। তখন আমার কাছে খুব খারাপ লাগলো যে মাকে জোর করে করবে আমার সাথে।
এটা মানে আপনার ওই আগের পরিচিত লোকজন?
হ্যাঁ, ওই
যে বাসায় ভাড়া এসছে সেই লোকজন
না, ওই যে বাবুল কাকা,
ওই বাবুল কাকা আবার রিটার্ন রিটার্ন করেছে।
তো তারপর আমি মোবাইল চিপতেছি, মাকে এক বেশে জোর করতেছে। তারপর উনি কি করলো, সকালবেলা চলে গেল, বলে তোকে আমি মজা দেখাবো, মানে এটা বলে যে আমি তোকে মজা দেখাবো।
না, উনি যদি ওনার সঙ্গে যদি ধরনের সম্পর্ক যদি নাই যাবে, তাহলে ঘরের ভিতরে ঢুকতে দিল কেন?
সেটাই মানে থাকতে দিল কেন, বা ওনার জন্য রান্না করছে, ইলিশ মাছ রান্না করছে, চিকন চালে ভাত রান্না করছে, মানে একেবারেই চিকন যেটা উনি খায় সে কাকাটা।
ওকে, যাই হোক, আমরা আসলে এই সম্পর্কে মিস্ট্রি আবিষ্কার করতে চাই না। আমরা মনে করি যেটা এক ধরনের ভয়াবহ রকমের ভায়োলেন্ট স্টোরি, আমরা আসলে এই স্টোরির মানে মিস্ট্রি পয়েন্ট গুলো আবিষ্কার করতে চাই না। রিয়েলি রিয়েলি মানে অসহ্য, মানে সহ্য করার মতো না। বলুন তারপর।
তারপর উনি কি করলো, ওখান থেকে আবার কয়েকদিন পর ঘর ভাড়া টাকা দিয়ে বাসা চেঞ্জ করলো। বাসা চেঞ্জ করার পরে একটা বাসা নিল দোতলা, বলে এখানে তোরা থাকবি, এখানে এইসব কিছু করবি না। ওখানে নিল, ওখানে ওনার জন্য আসা যাওয়ার মানে একটু মানে
বাবুলের জন্য আসা যাওয়া,
হ্যাঁ
মানে ওই এখন তোমাদের টেক কেয়ার করছে।
হ্যাঁ, তারপর উনি কি করলো, প্রতিদিনই আসতো। তো আমার কাছে খুব বিরক্ত লাগতো যে আমি ওনার মেয়ে, বা উনি আমাকে হয়তো আমি ওনার মেয়ে না, হয়তো উনি আমাকে মেয়ের মতো তো জানতো, বা আমার সামনে বসে কি করে করে। তারপর
তোমার সামনে বসেই রান্ডম এই জিনিসগুলো হতো তোমার মায়ের সঙ্গে?
হ্যাঁ, কিন্তু বাতি অফ করা থাকতো, আমি সব শুনতাম যে কি হচ্ছে। আমি ঘুমাইতাম না, যে এত মানে রাত 12টা 1টা যে আমি ঘুমাই গেছি আমি কিছু শুনতেছি না, এটা না। আসতো উনি, যখনই আসতো তখনই বাতিটা অন করতো। এখানে যে আমি আসি, আমি যে ওনার মেয়ের মতো, ওনার সবসময় কথার মধ্যে আম্মু থাকতো।
ওনার কি সংসার ছিল?
বাবুলের
সঙ্গে
না, বাবুলের সঙ্গে না, অন্য একটা ছেলের সাথে। তখন মানে সেটা হয় আমার বাসার মধ্যে আনে, আমি তো দিতে পারি না, ওনাকে বাসায় নিয়ে আসে। তারপর আমি বলতেছি তুমি কি এখন এটা বন্ধ করবো না, তখন আমি খুব কান্না করলাম, ওই লোকটার সামনে বসে ওনাকে কি বলবো। তো উনি এটা করে যায়, এর পরের দিন আবার একটা লোক নিয়ে আসে। এর মধ্যে আমাকে ভালো খাবার খাওয়াইতো, প্রতিদিন দুধ খাওয়াইতো। তারপর বলতো কি যে তোর বাচ্চা হইলে তুই আমার কাছে রাখবি, মাসে 20,000 টাকা দিবি, আমি তোর ছেলেকে দুধ টুধ খা, মানে আমি তোর ছেলেকে পালবো। আমি বলতেছি 20,000 টাকা দিব, আমাকে কি খারাপ কাজ করাতে পাঠাবো, মানে একটা নোংরা ভাষায় বললাম যে আমাকে কি খেতে পাঠাবো। তবে বলতেছে না করলে খাওয়াবি কোথা থেকে পোলারে, এসব কথা বললো। তারপর আমার বাচ্চা হয়, বাচ্চা হওয়ার আগে সবাই বলতো যে তুমি যদি তোমার মেয়ের বাচ্চা যদি নর্মাল হও, তাহলে নর্মাল হইতে যা যা লাগে সেগুলো নিয়ে আসো। তা আমি বলতো আমার মেয়ে নিয়ে আসবো, কয়েকদিনের মধ্যে নিয়ে আসবো, যেদিন আমার বাচ্চা হবে তার আগের দিনও এক ম্যানেজার আন্টি বলতেছে যে এগুলো নিয়ে আসো না কেন, বাচ্চা হয়ে যাবে এখন। আর আমি যেহেতু এগুলো বুঝতাম না, আমি সারাদিন ঘুমাইতাম, তখন পাশে ঘর আন্টিরা বলতো যে হাঁটা চলা করবো, এটা করবো। আমার মানে তখন খুব খারাপ লাগতো যে আমার নিজের মা, আমার মা আমাকে একটু কিছু শিখায় না, যে মানে কি বলবো, আমার যখন বাচ্চা হলো আমার মা আমাকে ধরে নাই।
বিকৃত মানসিকতার মানুষ, কিচ্ছু বলার নেই, নাথিং টু সে। দেখুন, একজন নারী শিশুর প্রতি কি পরিমাণ ভায়োলেন্ট হতে পারে, কি কত বড় লেভেল থেকে এদের প্রতি মানে অন্যায় অত্যাচার হতে পারে। নিজের পরিবারও একটা কন্যা শিশুর জন্য সেফ কোনো জায়গা না। মা মার সম্পর্কের বাইরে আর কোনো সম্পর্ক আছে যেটা মার মার মতো হতে পারে? সেই সম্পর্কও কতটা অনিরাপদ হতে পারে একটা নারী শিশুর জন্য, একটা কন্যা শিশুর জন্য। মাথাটা তো সবকিছু গুলিয়ে ফেলছি, বলুন তারপরে।
তারপর এই কয়েকদিন আগে নাকি আমার আপুকে জানাইছে আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা হবে, যেহেতু আমার পেট বড় হয়ে যাচ্ছে আমার বড় আপুকে, তো আমার যেদিন বাচ্চা হবে সেদিন আমার কি করলো, আমার পেট ব্যথা করতেছে, আমার বড় পয়সা বলতেছে কিছু হয়, তখন আমি লজ্জা পেয়েছি খুব, যে আমাকে এটা কি জিজ্ঞেস করতেছে, যে বলতেছে ব্যথা ট্যাথা করলে আমাকে ফোন দিচ্ছে, তখন আমি বুঝি না বাচ্চা হলে কোথায় ব্যথা করে বা কি ব্যথা করে। আপু যাওয়ার পর থেকে আধা ঘন্টা এক ঘন্টা পর থেকে আমার পেটটা ব্যথা করে 8টা 9টার দিকে, তো আম্মু বাসায় নেই, আমাদের ঘরে কিচ্ছু নাই, এমনকি আমি কিছু খাবো, আমি প্রেগনেন্ট মানুষ, ঘরে ভাত নাই, যে ভাত ছিল আমি ওদেরকে খাওয়াই রাখছি। আমার একটা অভ্যেস ছিল যে সবাই মানে দেখতো যে আমি না খেয়ে আমার ভাই বোনকে খাওয়াইছি, তোমার এই জায়গাটা খুব খারাপ লাগে, মা বলতো যে আমার ছেলে মেয়েকে তুই কষ্ট দাস খাওয়াস না, এই জায়গাটা বলতো আর মারতো আমাকে খুব, যে কারণে আমার মাথায় এখন সমস্যাটা।
খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক।
তারপর মানে পেট ব্যথা করতেছে আম্মু, তারপর আমার আপুকে ফোন দিল, যেহেতু আমার পেট ব্যথা, আমার আপুকে ফোন দিয়ে বললো রিপা অসুস্থ, রিপা তো তোরা আমার আপু, আমার আপুর শাশুড়ি আর শ্বশুর আসলো, তো আমি এর মধ্যে গোসল করতে গেছিলাম যে হয়তো গায়ে পানি ঢেলে আমার পেট ব্যথাটা কমবে, বুঝতাম না যে একটু গোসল করলে মনে হয় আমার পেট ব্যথাটা কমবে, তখন মানে আমি খুব পানি ঢেলেছিলাম যে কোন দিকে পানি ঢেলে আমার পেট ব্যথাটা কমবে, তখন আমার আপু তারা আসে, আসার পরে আমি একটা ছায়া পড়াচ্ছিলাম, মানে তখন দেখি আমার আপু বড় আপুর শ্বশুর আসছে, তো আমি বারান্দায় চলে গেছি, তো বারান্দায় কোনো ফ্যান নাই, খুব গরম লাগতেছিল, আমার আপু আমাকে ধরে দাঁড়ায় আছে কিন্তু আমার মা আমাকে ধরে না, যে আমার মা আমার মানে গরম লাগতেছে, আমার মা আমাকে বাতাস করতেছে, আমার আপু আমার মাকে ধমক দিয়ে বলতেছে বাতাস করস কেন, ওকে কি মারার চেষ্টা করস তুই সব সময়, এইভাবে বললো, তখন আমার খুব খারাপ লাগলো, কতটা যে সব সময় তুই ওকে এইভাবে করিস, তোর কাছে কি মেয়ে বলে কোনো দাম নাই, যেহেতু আমার বড় আপুর শ্বশুর শাশুড়ি ছিল তো কিছু বলতে পারে না, তো এর মধ্যে আমার বড় আপুর শ্বশুর গেল দাই আনতে, এর মধ্যে আম্মা একটা বড় বললো না যে আমার মেয়ে কষ্ট হইতেছে বা কান্না করতেছে আমি কাউকে ফোন দিই বা ডাক্তারের কাছে নিয়ে যাই, আমার কাছে তো টাকা আছে।
নারীর এই দৃষ্টিভঙ্গি আমাদের সমাজে একজনের জন্যই শুধু না, এটা সার্বজনীন, এবং এই দৃষ্টিভঙ্গির জায়গাটিতে দুই একটি ব্যতিক্রম হয়তো আমাদের সমাজে থাকতে পারে, কিন্তু একজন নারীর কাছে একটা কন্যা শিশু বা একেবারে একটা ছেলে শিশুর সমানভাবে দৃষ্টিভঙ্গিতে দেখা, সেটা এখনো আমাদের সোসাইটিতে কতটুকু হয় সেটা নিয়ে প্রশ্ন আছে। আমরা এরকম দেখেছি, আমাদেরকে কার্টুন দিয়ে শেখানো হচ্ছে যে ডিমের অর্ধেক যাবে হচ্ছে ছেলের পাতে, ডিমের অর্ধেক যাবে মেয়ের পাতে, এবং এখানেও আমরা দেখেছি তার আগ পর্যন্ত ছিল এরকম যে ডিমের পুরোটাই যাচ্ছে ছেলের পাতে, এবং মেয়ে মেয়ে তো তাকে লেখাপড়া না করালেও চলবে, মেয়ে তো তাকে ডিম ছাড়া নর্মাল খাবার দিলেই চলবে, এগুলো আমাদের গ্রামেগঞ্জে এখনো আছে। এবং সেই সামাজিক বৈষম্যের জায়গাটিতে আমরা এখন পর্যন্ত, আমরা জানি না যে এখন পর্যন্ত আমরা যতটুকু কাটিয়ে উঠতে পেরেছি কিনা। একজন নারী প্রথমত তার ঘরেই অবহেলার শিকার হয়, একজন কন্যা শিশু প্রথমত তার ঘরেই অবহেলার শিকার হয়, এবং সেটা বিভিন্নভাবে, যদি পাশাপাশি একটা ছেলে শিশু থাকে সে ওখানে অবহেলার শিকার হয়, খুব ভালো করে বুঝতে পারে, প্রথমেই বুঝতে পারে যে আমি তো ছেলে হয়ে জন্মাইনি সুতরাং আমার এই জিনিসগুলো পাওয়ার অধিকার নেই, এবং এটা তার মাই তাকে প্রথমে শিক্ষাটা দেয়। একইভাবে ওই মাও তার ফ্যামিলিতে সেভাবে বড় হয়েছে। এগুলো নিয়ে আমরা দেখেছি ছোটবেলায় মিনা কার্টুন দেখেছি, এবং সেখানে যে ডিমের অর্ধেকের যে গল্পটা বললাম, একজন মা যে একটা কন্যা শিশুকে প্রপার মর্যাদা দিয়ে বড় করবে, এবং একটা কন্যা শিশু আর একটা ছেলে শিশুর মধ্যে যে আসলে কোনো পার্থক্য নেই, এটা আমাদের সমাজে এখনো আছে, মাত্র কয়েক বছর আগের ঘটনা ছিল শ্রোতা। এর চেয়েও ভয়াবহ কিছু হয়তো বা সামনে অপেক্ষা করছে। আমরা ছোট্ট একটা বিরতির পর একটু পরে ফিরে আসছি। ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/ পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর, সবাইকে আর একবার ওয়েলকাম করছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমরা অনুষ্ঠানের শেষ ভাগে আছি এবং কথা না বাড়িয়ে আমরা রিপার কাছে ফিরতে চাই। রিপা, তারপর কি হলো?
তারপর আমার বেবি হয়ে যাওয়ার পরে আমাকে গোসল টোসল করাইলো, বাচ্চাটা একদম নজরের মতনই হয়েছে। তখন আমার খুব খুশি লাগতেছিল যে ওর বাচ্চা। তো আমার
কত বছর বয়সে তোমার বাচ্চা হলো? আজ থেকে কয়দিন আগে, মানে ক বছর আগের ঘটনা এটা?
3-4 বছর হবে এরকমটা।
তুমি হিসাবটা এক্সাক্টলি বলতে পারছো না,
না
তোমার 12-13 বছর বয়সে তোমার বাচ্চা হয়ে গেছে?
হ্যাঁ এরকমটাই। তারপর
মাই গুডনেস, ওকে।
আমার বাচ্চা হওয়ার পরে এক দেড় মাস পর আমার আপু তারা চলে যায়, বাড়িতে চলে যায় কিছুদিনের জন্য। তো আসার পর আমার,
তোমার হাজবেন্ড ছিল ওই সময়টাতে বেবি?
না, ও যখন
ও তখন কোথায়?
যখন শুনছে আমার বাচ্চা হবে, আমার মা বলতেছে যখন শুনছে তোর বাচ্চা হবে তখন ও চলে গেছে। আম্মু এটা বলতো, বা ওর নাম্বারে ফোন দিলে ওনাকে ফোন ধরতো বা ফোন বন্ধ করে রাখতো, বলতো নজর নাই, এই সমস্ত কিছু ফোন কাইটা দিত, ফোন বন্ধ করে রাখতো।
কি বেবি হলো তোমার ছেলে নামে?
ছেলে হলো।
আচ্ছা,
ছেলে হওয়ার পরে তারপর আমি সকালবেলা আমাকে শোয়াইছে, তো আমার মা বলতেছে ওকে মানে খাবার দে। তো ওটা কি করে দেয় বা কি করেই করে সেটা বুঝি না আমি। তো আম্মু আমাকে একটা বারও বলে না যে এভাবে দেয় বা এভাবে খাওয়ায়
বাচ্চাকে?
জি, যে বাচ্চা এভাবে পালে মানুষ আমাকে শিখাইতো, আমার মা কিছু বলতো না। একটা বাচ্চা কি করে পালে, একটা বাচ্চাকে নিয়ে মানুষ কি করে সংসার করে, সেগুলো মানুষ আমাকে বলতো। তো বাচ্চা হওয়ার এক দেড় মাস পরে আমাকে কি করলো, আমাকে সেই উর্মিয়াপুর বাসায় পাঠাই দিল। তখন আমি সুস্থ হই নাই, আমার ব্লিডিং হয়, তো আম্মু ওখানে পাঠাই দিল। তো আমি আমার বাচ্চা রেখে থাকি, আমার বুক ব্যথা করতো, সারাদিন থাকতাম, খুব খারাপ লাগতো যে আমার বাচ্চা রেখে আমি চলে আসছি।
মানে বাচ্চা রেখে তোমাকে ওখানে গিয়ে এই কাজগুলো করতে হতো?
জি। তারপর যখন শুনতাম, আমি রেডিও শুনি বা জীবনের গল্প শুনি, তখন আম্মু আমাকে বলে তুইও যা বলে আস। তারপর
বলে আসলে কি হবে?
হ্যাঁ আমাকে বলতো যে বলে আস, বলবি না যে আমি তোকে এটা করাই, বা ওখানে বলে আসলে হয়তো টাকা দিতে পারে বা হেল্প করতে পারে আমাদের, বলবি যে আমার মা করাইতো না, আমাদের ফ্যামিলিগত কিছু প্রবলেম ছিল যেটার জন্য আমি করতাম টাকার জন্য, মা এইভাবে শিখিয়ে দিত। ভাবতাম যে একটা মা কত লোভী হতে পারে যে তার মেয়েকে শিখায় দেয়, খারাপ কাজ করো তার মন ভরে না, এটা ভাবতাম। তারপর এদিকটা বেশি খারাপ লাগতো যে ওখানে যাওয়ার পরে, সেই উর্মিয়াপুর যাওয়ার পরে, উর্মিয়াপুর বাসে যাওয়ার পরে,
তুমি কি এর আগে চেষ্টা করেছিলে কোন এফএম এ যাওয়ার জন্য, জীবনের গল্প বলার জন্য?
না
এই প্রথম এখানে চেষ্টা করলে?
হ্যাঁ এই প্রথম। তারপর উনি কি করলো, সে আপুর বাসায় দিয়ে আসলো, আমার ছেলেকে একটা দুধ কিনে দিল, আপু বলতে সেটা সারাদিন খাওয়াবে। আমি সারাদিন শুধু কান্না করতাম যে আমি কিসের জন্য জন্ম নিলাম, আমার বুকটা সারাদিন ব্যথা করতো, তখন বুঝতাম না যে এটা মানে কি। সে ওর মেয়ে বাবা আমাকে বলতো, তারপর একটা ছেলে আসে, যে ছেলেটা মাঝে মাঝে ওই মেপুকে লোক দিত, ভালো ভালো লোক দিত নাইট থাকার জন্য। তো আমাকে বলে কি আজকে একটা লোক আসবে, তুমি ওর সাথে ভালো ব্যবহার করো, কারণ আমার ব্যবহারটা ভালো ছিল না, আমার এটা ভালো লাগতো না, তাই মানুষের সাথে খারাপ আচরণ করতাম। তো আমাকে বলে ওই ছেলেটার সাথে ভালো ব্যবহার করো, ছেলেটা ভালো। তো ও আসে, আসার পর আমি ওকে দেখে ভয় পাই, খুব লম্বা চূড়া। তো আমি বলতেছি কি আপু আমি এই ছেলেটার সাথে থাকবো না। তো বলতেছে কেন, আমি বলতেছি আমার ভয় লাগতেছে। তো বলে ঠিক আছে আমি বইলে দিব, সমস্যা নেই। তো ওই ছেলেটাকে বলে না যে আমার বাচ্চা হয়েছে কি, বা আমার যে বাচ্চা হয়েছে কেউ নাকি বুঝতো না যে আমার বাচ্চা হয়েছে, সবাই বলতো যে এখন ওর বাচ্চা হয় নাই বা এখনো ছোট, এটা নাকি সবাই বলতো। তারপর আমি সেখানে থাকি, থাকার পরে ওই ছেলেটা আমাকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন আসছো। পরে আমি ওকে সব বলি, কারণ আমার মার প্রতি একটা ঘৃণা লেগে গেছে, আমি মার কাছ থেকে যেতে পারলি বাঁচি, আমার এটা মনে হতো। আমি একটা বার আমি মার সাথে জিদ করে আমি গলায় ফাঁসি দিতে নিয়েছিলাম যে আমি আর থাকবো না। তারপর ওই ছেলেটা আমাকে জিজ্ঞেস করলো কিভাবে আসলা বা কি, তারপর ও আমার কাছ থেকে নাম্বার নিল, ওর সাথে যোগাযোগ হলো, বা আমি তখনও জানতাম না, তখন ওর নামটা আমাকে বলে হৃদয়, কারণ বাতি বন্ধ ছিল বুঝতে পারি নাই। তো তারপর কয়েক মাস পর আমি জানি, তো আমাকে বলে আমাকে বিয়ে করবে বা কিছু একটা। এরই মধ্যে আমার ছেলে আস্তে আস্তে বড় হতে লাগলো, 1.5 বছর হয়ে গেল, আমার ছেলের বয়স 1 বছর হয়ে গেল। আমি ওর জন্য জন্মদিনের জন্য টাকা জমাইছি, সেটা আমার মা কি যেন করে ফেলছে। আমাকে বলতো আমাকে প্রতিদিন তুই টাকা দিস, আমি তোর ব্যাংকে তোর জন্য টাকা জমাবো, মাসের 1 বছর শেষে এত টাকা আসবে। আমি ওনাকে সবসময় টাকা দিতাম, যে আমার মা আমার দিকটা একটা দিকটা ভাবছে যে আমার জন্য টাকা জমাইতেছে। তো 1.5 বছর পর আমি ওকে জিজ্ঞেস করি আমার টাকা কোথায়, বলে আমি টাকা তো ভেঙে ফেলছি, এসব কথা বলে আমাকে। পরে সেই ছেলেটার সাথে সম্পর্ক হয়, ওর সাথে কথা হয়, মানে ওই ছেলেটা আমার ভালো চেত, বলতো তোমার এগুলো করা লাগবে না, আমি যদি তোকে টাকা দিই, আমাকে তুই করে বলতো, তো আমি যদি তোকে টাকা দিই তুই কি এটা ছেড়ে দিবি নাকি, তো বলতেছি অবশ্যই। আর আমার একটা এই ছিল, ওর মিয়াপুর বাসায় একটা ছেলে মানে খারাপ প্ল্যান থেকে আমাকে বলে আমাকে বিয়ে করবে, তো আম্মুকে শুধু বলে আপনি কোরআন শরীফ মাথায় নিয়ে বলবেন আপনার মেয়ে আপনার কাছে যাবে এক শর্তে বিয়ের পর, যে আপনি আর কখনোই খারাপ কাজ করাবেন না, বলতেছে আমি আমার মেয়ে টাকার মধ্যে বিক্রি করব না, এগুলো বলে।
তোমার মা বলেছে এটা?
হ্যাঁ, আমার মা ওই ছেলেটাকে বলে, ওই ছেলেটা 5 লাখ টাকা দিয়ে বিয়ে করতে চাইছে, তো বলে আমি আমার মেয়েকে বিক্রি করব না। পরে সেখানে বিয়ে দিয়ে বিয়ে দিল না। আর আপু সব সময় মানে চাইতো যে,
তোমাকে বিয়ে দিবে কিভাবে, তুমি তো বিবাহিত, তোমার হাজবেন্ড কোথায় গেল?
সে হাজবেন্ড আমি জানি মানে কিছুদিন পর জানি, ওর যে একটা ফ্রেন্ড ছিল মানে আমরা যেদিন ঘুরতে গেছিলাম ফার্স্ট, তো ওই ফ্রেন্ডের কাছে জানি যে বিদেশ চলে গেছে, বা ওর বাবার কাছে ফোন দিয়েছিলাম ওর নাম্বারে, তোর বাবা ফোন রিসিভ করছে, ফার্স্ট একটা মেয়ে ফোন রিসিভ করে, বলে আমি নজরুলের ওয়াইফ তুমি কেমন, বলতেছে আমি তোর ওয়াইফ তুমি কেমন ওয়াইফ ওর, তো বলতেছে তুমি ওর ওয়াইফ মানে, বলতেছি আমার তো একটা বেবি আছে তোর কি আছে, আমি এভাবে বলতেছি, আমার খুব খারাপ লাগছে যে ওর ওয়াইফ। তখন বলতেছে মানে কি, আমি বলতেছি ও আমার হাজবেন্ড, তোর কি করে হাজবেন্ড হলো, ও কোথায়। তারপর আমার শ্বশুর ফোনটা কেড়ে নিল, তো বলতেছে আমার মার সাথে কথা টথা বললো, বলে ঠিক আছে ও তো ওর ওয়াইফ না, ওর বোন, আমার মনে হয়েছে যে তোর ওয়াইফ
মানে এই জিনিসটা গোপন করেছে কোনো কিছুতে।
তারপর থেকে
তারপর তো নজরুলের সঙ্গে তোমার আর কোনো যোগাযোগ হয়নি?
না, যোগাযোগ হয় না,
বাচ্চাকে সে দেখেও নি
না। তারপর যখন সেই শ্বশুর সাথে কথা বলে মানে তার আগে লাউড দেওয়া ছিল, ওর সাথে যখন কথা বলে তখন মা লাউড কমায় দিছে, তারপর দূরে থেকে কথা বলছে, কি বলছে না না বলছে সেটা আমি জানি না। কিন্তু ওর মেয়েপু বলে কি এটা তোর সাথে মানে মানে একটা ছলনা করার জন্য, মানে তোকে কিভাবে একটা ফাঁদে ফেলবে, বা একটা বাচ্চা হয়ে গেলে তুই ক্লিয়ার হয়ে যাবি, তুই এখন কিছু করতে পারস না বা ব্যথা পাস সেটা পাবি না, হয়তো এর জন্যই তোকে তোর মা বাচ্চা নয় সেটা করাইছে। আমি একদিন জিজ্ঞেস করি যে মা তুমি আমার বাচ্চাটা কিসের জন্য নিস, তো মা আমাকে এসব কথা একদিন বলে। আবার কিশোর মাঝে মাঝে আসতো, সে আমার বয়ফ্রেন্ড ছেলেটা।
কিশোর সঙ্গে পরিচয় হলো কিভাবে?
ওই যে ওই বাসায় নাইট ওই ছেলেটা আসলো, আমার কথা জানতে চাইলো, ওর নাম হচ্ছে কিশোর। তারপর
কিশোর আপনার সঙ্গে ধরনের কাজ করতে আসতো?
হ্যাঁ।
এবং তার সঙ্গে আপনার একটা সম্পর্ক হয়?
হ্যাঁ। তারপর
দাঁড়ান আমি একটু জানতে চাই, আপনার ছেলেটা কি হয়, আপনার ছেলেটা কোথায় পরবর্তীতে?
আমার মার কাছে থাকতো, আমি ওখানে যাইতাম প্রতিদিন, আবার আসতাম রাতে, এটাই।
আপনার মার কাছে এখনো আছে আপনার ছেলেটা?
ও মারা গেছে।
কিভাবে মারা গেল?
হঠাৎ করে নিমের কাছে শুনি, আমার ছোট বোন, ওর কাছে সবসময় থাকতো, আমার মা নাকি ধরতো না, ও বলতো মানে যখন কথা বলা বুঝে মানে মা বলা মা ডাকতে পারে, একটু একটু হাঁটতে পারে, তখন শুধু আমাদের ঝাড়ি মারতো, কিছু বললেই ঝাড়ি মারতো। আমার মাকে মানে মাকে খুবই করতো, আমি যে ওর মা সেটা বুঝতো না আমার ছেলে, আমার মার কাছেই বেশি যেত। কিন্তু আমার মেয়ে বলে কি যে আমার ছোট ভাইটা রিফাত, তো ওনাকে একদিন আমার ছেলেটাকে মারে পিঠে, তো এটা যখন হঠাৎ করে এটা হয়, ও আমি বোঝে না সে বোঝে না নাটক দেখতেছি, তো আমার ছেলে তখন ঘুমে, তো ঘুমে মিম বলতেছি কি, আপু রিয়ান কান্না করতেছে। তো আসছি, আসার পরে আমার কোলে আসার পরে রিয়ান তো মিমকে দুইটা ঝাড়ি মারলো, মানে আঙ্গুল দেখা বলতো, মানে আঙ্গুল মুখের সামনে নিয়ে মানে ঝাড়ি শিখাইতাম, কেউ কিছু বললে তখন মানে চুপ করতে বলছে মিমকে। তো ওকে কি করছে, মানে দুই হাত ধরে একটা পাপ্পি নিতে দিয়েছে আর একটা চিৎকার দিয়েছে হঠাৎ করে, মানে খুব খারাপ লাগছে যে আমার ছেলেটা কেন এরকম করে চিৎকার দিল। চিৎকার দেওয়ার পরে দেখতেছি মানে ও কান্না করতেছে আর হাসি আসতেছে, চারপাশ থেকে ওর ঘাম বায়ে বায়ে পড়তেছে, তো ফ্যান চলতেছে, গরম লাগতেছে, আরো শীতের দিন, এরকম শীত মানে এই ডিসেম্বর মাসে 10 তারিখে মারা গেছে। তারপর কি করলাম, ওর মাথায় পানি দিয়ে দিলাম, দেখতেছি ওর হাত পা নীল হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে মাকে ফোন দিলাম, মা আসতেছে না, মা মনে করতেছেন ফান করতেছেন, বলতেছে কি আমার রিয়েন খুব অসুস্থ, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, তুমি তাড়াতাড়ি আসো। আমি এদিকে কান্না করতেছি, মিম মানে মিম খুব কান্না করতেছে। তারপর মাকে রিমনকে আমার ছোট ভাইকে বলতেছি, মাকে একটা ফোন দিয়ে আস যে রিয়ান খুব অসুস্থ।
মা আসেনি?
মাকে ফোন দেওয়ার পরে মা কতক্ষণ পর আসলো, আসার পরে আমার রিয়ানের খুব সিরিয়াস অবস্থা, আমি বলতেছি চলো ডাক্তারের কাছে চলো, মানে আমি খুব কান্না করতেছি যে কি যে কি করবো। পর পাশের ঘরে আনতে আসলো, দেখতেছে মানে আমি তো এগুলো বুঝি না কিছু, আমাকে শুধু ইশারা দিয়ে দেখালো যে ওকে একটু অন্য ঘরে নিয়ে যাও। তারপর আমার ছেলেটা মারা গেল।
বর্ষা, আপনাকে আর একবার মনে করতে চাই, বর্ষা নামটা ক্লোজ আপ প্রেজেন্ট স্যালুইট 920-র সাথে অনেক অনেক বেশি জড়িত। বর্ষা নামের একটা মেয়ে অনেকদিন আগে আমাদের এখানে হ্যালুইট 920-তে জীবনের গল্প বলতে এসেছিল। যারা হ্যালুইট 920-র নিয়মিত শ্রোতা তারা এই নামটাকে এত বেশি মনে রেখেছেন যে নামটা উচ্চারণ করতে গেলে আমার গা শিউরে ওঠে। এই পর্বটি প্রচারের পর কি পরিমাণ সাড়া পড়েছিল এই অনুষ্ঠানটি নিয়ে সেটা বর্ণনা করা খুব মুশকিল, কিন্তু বর্ষা আজকে আমার বলতে কোনো দ্বিধা নেই, আপনার এই অনুষ্ঠানটি 2013 সালে ইউনিসেফ কর্তৃক অ্যাওয়ার্ড পায় এবং রেডিওর সেরা অনুষ্ঠান হিসেবে বিবেচিত হয়। আজকে আমি মানে দায়িত্বহীন কণ্ঠে বলছি বর্ষা, আপনার এই গল্পের পরে কেউ আপনার মতো করে আমাকে টাচ করতে পারেনি ব্যক্তি মানুষকে, কিন্তু আজকে যে রিপাকে এখানে উপস্থিত করলাম সে রিপা আপনাকেও ছাড়িয়ে গেল। এত বেশি অবাক হচ্ছি যে একটা মেয়ের প্রতি এত বেশি নির্যাতন হতে পারে, এত বেশি নির্যাতন হতে পারে একটা পরিবারে, টোটালি আনথিংকেবল। কি করলে তুমি পরে ছেলেটা মারা যাওয়ার পরে?
তারপর মানে ওই যে কিশোর আবার ভালো যেত, বলতো কিছু করা লাগবে না আমি টাকা দিব, তো সবাইকে বলে আমি নাকি আমার ছেলেটাকে গলা চেপে মেরে ফেলছি ওর কাছে যাওয়ার জন্য। তখন আমি খুব কান্না করে যে মা তুমি কি করে বলতে পারলো সবার সাথে, সবাই তো দেখছে, বলে তাহলে তুই আমার কাছে আসিস না কেন। তারপর ওকে নিয়ে আমি যখন আলাদা হই 5-6 মাস পর আমার রিয়ান মারা যাওয়ার পরে, আমাকে বলে চল আমরা আলাদা থাকবো।
কে বলে?
কিশোর। যে
কিশোর এই ছেলেটা, হিন্দু ছেলেটা?
মানে আমি আমার ভালোর জন্য আমি হিন্দু হইতে চাইছি, যে আমার জন্য কখনো খারাপ কাজ না করতে হয়। মাঝে মাঝে ওর সাথে যখন এটা করি তখন ওর যদি লেট হয় তখন আমার খুব কান্না চলে আসে।
মানে আপনি নিতে পারেন না, কিছু করতে পারেন না? ওহ, ইনটলারেবল। আপনি কি এখন কিশোরের সাথে আছেন?
জি।
আপনার পরিবার থেকে আপনি ডিটাচড?
হ্যাঁ।
মানে কিশোরের সাথে কিশোরকে তো আপনি বিয়ে করেননি?
না,
এক ধরনের লিপ্টিকে
করছেন। আমার বাসা চিনে ফেলছে তো ওকে বকাবকি করে
বলে। না না না, আমি আমি জানতে চাচ্ছি যে আপনি ওর সঙ্গে একসাথে থাকেন, মানে লিপ্টিকে করেন?
জি।
এবং এটাকে লিপ্টিকে বলবো কিনা জানি না, লিপ্টিকে একটা টার্ম আছে ইংরেজিতে সেটার ব্যাখ্যাটা ভিন্ন। এই মেয়েটা শুধুমাত্র আশ্রয় পাওয়ার জন্য একটা ছেলের হাত ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন, নিরুপায় হয়ে, একেবারেই নিরুপায় হয়ে সেই কাজটা করছে এখন। ও কি করে, আপনার সঙ্গে থাকে তো? না
না, ও আমার সাথে থাকে না, ও হাজি গঞ্জ থাকে, চাঁদপুর।
আচ্ছা, আপনাকে একটা বাসা ভাড়া করে দিয়েছে?
হ্যাঁ।
ওখানে মাঝে মাঝে আসে?
হ্যাঁ।
হাত খরচ দেয়?
হ্যাঁ, মাঝে মাঝে দেয়।
আর
মানে ওর সবকিছুই, মানে ও সবকিছু আমাকে দেয়।
আর আপনার চলে কিভাবে, আপনি কি করেন এখন, কিছু করেন?
এখন আমি কিছু করতেছি না।
মানে এইসব কাজ থেকে দূরে আছেন?
হ্যাঁ,
কতদিন যাবত দূরে আছেন?
1.5 বছর।
1.5 বছর যাবত দূরে আছেন। আপনার বর্তমান বয়স 16, ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করেছেন।
জি।
আপনি আপনার জীবনটা নিয়ে কোনো স্বপ্ন দেখেন?
আমি দেখেন ভালো হতে চাই, মানে আরো পাঁচ ফ্যামিলি যেভাবে থাকে আমি সেভাবে থাকতে চাই। মানে কি বলবো, যে আমি সারাদিন পরে 1 বেলা খাবো, তারপরে আমি আমার লাইফটা ভালোভাবে সাজাতে চাই।
প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের স্বার্থেই এ পর্যায়ে মনোয়ারার সঙ্গে কথা বলবো, রিপার মার সঙ্গে। আমরা তাকে সরাসরি কানেক্ট করছি।
আমি আরজে কিবদিয়া বলছি, এবিসি রেডিও থেকে। আপনি কি মনোয়ারা বলছেন?
জি।
আচ্ছা, আপনার সঙ্গে আমাদের একটু 2 মিনিট কথা বলতে হবে, আপনি 2 মিনিট যদি একটু ফ্রি থাকেন। সেটা হচ্ছে, রিপা এখানে এসেছিল আমাদের এবিসি রেডিওতে, সে তার জীবনের বিভিন্ন ঘটনা এখানে বলেছে, বিভিন্ন গল্প এখানে বলেছে, এবং সে যেটা বললো যে আপনি মূলত তাকে এই লাইনে নিয়ে এসেছেন। পুরো বিষয়টা আসলে খোলাসা করে বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, যদি আপনি স্বীকার করেন। আসলে আপনি কি ওই লাইনে তাকে নিয়ে এসেছেন?
ভাই, আমি একটা কথা বলি,
আপনি
যাতে উপযুক্ত জায়গায় চলেন, চাকরি করেন, আপনি সব কথা বলা যাবে না। যে মূর্খ তার লাগে বক বক করা লাগে, আর যে মনে করেন যার ভিতরে একটু মানুষ আছে আছে করোনা করে, ও মনে অল্পতেই বুঝে। মেন উদ্দিন শোনেন, ও চলে ওর মতন, বুঝছেন? ও কোনো আমার কথা বলে না, আমার লোক কোনো কথা বলে না, আমার কাছে থাকে না, এবং আমার কথা
আপনার কাছে থাকে না কেন?
কি বল, মোর 11 বছর বয়স হয়ে গেলে ও মনে করেন
আপনি নিজেও তো এই লাইনের সঙ্গে জড়িত?
জি না,
সেটার প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে।
প্রমাণ আপনার কাছে থাকতে পারে, প্রমাণ থাকতে পারে, বানানো প্রমাণ ওটা।
তার মানে আপনি বলছেন যে আপনি লাইনের সঙ্গে জড়িত না?
জি না।
এবং আপনি আপনার মেয়েকে লাইনে নিয়ে আসেননি?
জি না।
আচ্ছা, আপনার মেয়ে কোনো সন্তান ছিল?
এই মনে করেন এই সব ওদের মনে করেন এটা সাজানো নাটক।
আচ্ছা, আমি যে প্রশ্নটা করছি সে প্রশ্নের উত্তর দেন, আপনার মেয়ের কোনো সন্তান ছিল, বিয়ে হয়েছিল?
হ্যাঁ, ওর একটা সন্তান ছিল। ওর সন্তানটা ছিল কেন এটা শুনেন, ওর সন্তানটা ছিল।
আপনার মেয়েকে আপনি এত অল্প বয়সে বিয়ে কেন দিয়েছেন?
জি না, ওর আমি বিয়ে দিই নাই।
কে বিয়ে দিয়েছে তাহলে?
পাবনায় তখন ওকে দেখতে পারে, আপনার কক্সবাজার যাও তোলা বোঝা দেখতে পারে, ও আমাকে জিজ্ঞেস জামু এটাকে, আমি এটা তোমার বই। এই হচ্ছে করে মনে করেন ও ওর লোকে দেখা করছে, ওর লোকের কথা বলছে, কথা বলতে
বলতে আপনাকে মা ডেকেছিল কেন?
উনি মা, ও যখন আমাকে মা ডাকছে তখন মনে করো আমি নাকি ওর মার মতন, ও আমাকে মা ডাকছে, তখন আমার পরিবার সম্পর্কে বা আমার ফ্যামিলি সম্পর্কে কিছু জানা, আমার ছেলে আছে না মেয়ে আছে।
তো ওই ছেলের সঙ্গে আপনি আপনার মেয়ে বিয়ে দিয়েছিলেন, তাই তো?
না না, আমি বিয়ে দিইনি।
তাহলে কে বিয়ে করলো, কি কিভাবে বিয়ে হলো?
এবার ওইসে কিভাবে, আমি বিয়ে দিইনি, আমি বিয়ে না দেওয়া নে। ও কি হয়েছে, ওই ওই ছেলের লোকের সম্পর্ক সম্পর্ক মানে এটা তো আমি জানি না, পরে আমি প্রায় 3-4 বছর পরে আমি এটা জানতে পারছি কি ব্যাপার। ও 1 লাখ টাকা কামাই করে, ও এখানে যায় সেখানে যায়, আমি জিজ্ঞেস আমার কাছে পানা। শুনেন, আপনি যদি এরা মনে করেন কোনো ই পাড়ান খোঁজ পাড়ান আমার বাসায় বা বাড্ডায় অক্ষরে অক্ষরে প্রমাণ দা দেখাই দিলাম, অক্ষরে অক্ষরে যেন ও কত অত্যাচার সহ্য করছি, কত অত্যাচার সহ্য করছি, একটা কয়টা প্রমাণ চান? এটা বন মাসের
অত্যাচার করে। আপনার মেয়ে কি ধরনের অত্যাচার করে?
ও তো মনে করেন 1.5 ঘন্টা ওর গল্প, আর আমি যদি ওর গল্প বলি তো 3 দিন লাগবে।
না না না, কি অত্যাচার করে আপনি কি বলেন তো, কি অত্যাচার আমি ছোট করেই বলেন।
শোনেন, ও যখন 11 বছর বয়স, আচ্ছা 11 বছর বয়সে মেয়েটা কি হয়, ও তখনও দেখে আমার এই জায়গায় মেন উদ্দেশ্য হয়েছে কি, আমি আমার একটা কিডনি নষ্ট হয়েছিল, আমি একটু অসহায় ছিলাম, অসুখ ছিল আমার, ওষুধ ছিল না, মানে আমি যে বাসা আমি ভাড়া ছিলাম ওই বাসা হচ্ছে আইসিএল অফিস।
সেজন্য আপনার কিডনি নষ্ট বলে আপনি আপনার মেয়েকে লাইনে নিয়ে এসছেন?
আমি তো বলছি আমি নিয়ে নাই।
তাহলে
ওটা করে নিজে নিজেই গেছে
আপনার মেয়ে? নিজে নিজেই গেল, এটা কিভাবে যাবে?
তা আমি বলি, ও নিজে নিজে কেন গেছে? ও নিজে নিজে গেছে খালি ওই ছেলেরে মনে করে টাকা দিত, ওই ছেলেরে প্যান্ট কিনে দিত, ওই
ছেলেরে
ওই যে কুমিরের যে ছেলের মাত্রা হয়েছে।
আচ্ছা আমি আপনাকে প্রথমত বলি, আপনি যে কথাগুলো বলছেন এগুলো মিথ্যা বলছেন। শোনেন, প্রথম কথা হচ্ছে যেটা, যে আপনার মেয়েকে যে বয়সে আপনি আপনার সাথে সম্পর্ক থাকা সম্পর্কে মেয়েটার চাচা হতো, অর্থাৎ আপনার মেয়ের চাচা হয় সম্পর্কে, সেই লোকের সঙ্গে যখন আপনি তার সাথে মেলামেশা করেছেন তখন আপনার মেয়ে মেয়েই হয়নি, এটা অনেক পরের ঘটনা। যখন বিয়ের কথা আপনি বলছেন এটা তিন চার বছর পরের ঘটনা। আমি তিন চার বছর আগের কথা বলছি, যেই যেই ভদ্রলোকের সঙ্গে যে ভদ্রলোকের সঙ্গে আপনার অবৈধ সম্পর্ক ছিল সেই ভদ্রলোকের সঙ্গে আপনি তাকে যেতে বাধ্য করেছেন।
অসম্ভব, অসম্ভব। এরা আপনাকে যা যারা বলছে ওরা এই সব সাজানো গল্প, অসম্ভব। আর কেন কত করে বলছে
আপনার এগেনিস্টে? আপনি তো মা, আপনার এগেনিস্টে সে কেন সাজানো গল্প বলবে?
আমি তো বলছি আপনার কোনো ফোর্স পালাই যান বাড্ডায়, বাড্ডায় এরা পুরো বাড্ডা থানায় জানে ওর ব্যাপারে, বাড্ডা থানায় জানে, বাটারা থানায় জানে, গুলশান থানায় জানে,
থানায় কি জানে,
সব জায়গায় আছে,
থানায় কি জানে,
এক এক জায়গায়। কোনো ওর ও ধরে নিয়েছে ওই ডকুমেন্টটা খালি আমার কারণে, যদি আমি থানা ফোর্স দেখছি আমার কারণে ও বাচ্চা জায়গাটা জানা দিয়া। মেন সমস্যা হয়েছে কি, ওই এখন হিন্দু ছেলের লাগে মনে করো আজকে 4 বছর পর্যন্ত একটা হিন্দু ছেলের লাগে সম্পর্ক করে। আমি বলছি ঠিক আছে, তুমি যখন ওই ছেলেকে ভালোই বাসো ওই ছেলে মুসলমান হোক, ওই ছেলে মুসলমান হইলে আমি ওর কাছে তোমার আমি দিয়ে দিবো, যাও সংসার করবা তুমি, আমিও সংসার করবো না, তুমি ওই দেশে ছেলেছে আমি ওই ছেলের কাছে তোমাকে আমি দিয়ে দিবো। তারা কি করে, তারা বিয়ে ছাড়া একটা আলাদা বাসা দিয়ে বিয়ে ছাড়া হয়ে যাবে,
কিন্তু সেটা তো থাকতে সে বাধ্য হচ্ছে, কারণ আপনার কাছে তার তার কথা অনুসারে আপনার কাছে সে নিরাপত্তাহীনতায় ভোগে। আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন, আপনি 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 আমার কথা শেষ করতে দেন প্লিজ, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন। আপনি তো তার মা, আপনার আপনার বিরুদ্ধে সে কেন গেল, কি কারণে গেল?
তার ফ্যামিলি তো সে বিয়ে করুক, সে বিয়ে করে একটা ছেলে নিয়ে থাকুক, সে কেন অবৈধ কাজ না করো? তার জন্য আমার কাছে মুখ দেখা যাবে, আমার হাজার প্রমাণ আছে, হাজার প্রমাণ ওর জায়গায় জানেন
না। আপনি আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে আপনার মেয়ে কেন আপনার অবৈধ হবে, মানে আপনি যে কথা বলছেন সেটা যদি সত্যিই হয়ে থাকে তাহলে আপনি আমাকে একটা জিনিস বোঝান যে আপনি আপনার মেয়ের কোন একটা ক্ষতি করেছেন সে কারণে অবৈধ হয়েছে, বা নাকি আপনার কাছ থেকে সে কোনো কিছু পায় নাই অবৈধ হবে কারণ, মানে আমি তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না, মা সন্তানের মধ্যে ওই সম্পর্কটা কেন হবে?
আচ্ছা শুনেন, আপনি চান আপনার একটা আপনি এত কষ্ট করে একটা ছেলে আছে লালন পালন করে আপনার ছেলে একটা খারাপ রাস্তা যাক, বা আপনার একটা কলঙ্কিত হোক, আপনার ছেলে ছোট হন, এটা আপনি কি চান?
আপনার আপনি যেটা বলছেন আপনার মেয়ে 9 বছরই তাহলে এরকম সম্পর্কে চলে গেছে?
না না 9 বছর না,
কয় বছরে গেছে?
ওই যে কাকা বলেন না, উনি কাকা কিরকম, উনি কাকা হয়েছে, উনি ওর বাড়ি হয়েছে কুমিল্লা, তো আমি ওই কোম্পানির বাসা আমি ভাড়া ছিলাম, ভাড়া থাকার পরে উনি মাঝে মাঝে বলতো যে মনি রিপেয়ার একটু করে দাও, আমার একটু গেঞ্জিটা ধুয়ে দেব, আমার একটু ঘরটা একটু জ্বালিয়ে দিয়ে দেব। এখন মনে করেন 11 বছরের মেয়ে, এখন আপনি বলছেন যে মনি তোর মেয়েটা তো পাঠাই দে আমার ঘরের জ্বালটা দিয়ে, আমার তো কানে পানি এনে দেব, বা আমার বিছানাটা ঠিক করে দেব। এখন মনে করেন 50 টাকা দেয়, ওরা 100 টাকা দেয়, এটা তুমি নাস্তা খাই বা তোর আম্মুরে কিছু কিনে দিস। এখন এই 11 বছর মাই মাই যা কোনো মা বাপ কোনো বাপের মাইন্ড করে যে মেয়েরা লাগে কোনো অবৈধ কোনো সম্পর্ক হইতে পারে বা কি মাইন্ড করে যাই। আচ্ছা তুমি যখন দেখছো যে এরকম একটা দোল লাগা দুর্ঘটনা ঘটাইতেছে বা খারাপ একটা কথা বলতেছে, তুই তখন আমার আই বলবি না জাম্মা তুমি তো কাকার কাছে আমাকে যাইছে বলছো, কাকার কাজ তো দিছো, কাকা আমার এই যে বাজে কথা বলে, তুই কেন বলছ না আমাকে?
আপনাকে সে বলেছে এগুলা?
হ্যাঁ বলে নাই,
আপনাকে সে বলেছে এবং আপনি তাকে আরো বাধ্য করেছেন, বারবার বাধ্য করেছেন তার কাছে পাঠাতে, এবং আপনি অসুস্থ ছিলেন সে অবস্থায়, ঘরে কোনো পয়সা ছিল না এবং আপনি তাকে বারবার ওখানে পাঠিয়েছেন। আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলেন তো, আপনার তো স্বামী ছিল, আপনি স্বামী থাকা অবস্থায় অন্য ছেলেদের সাথে এই ধরনের সম্পর্কে কেন জড়িয়েছেন?
আমি অসম্ভব,
আপনার স্বামীকে ঘরের মধ্যে যে লোকটার কথা আপনি বললেন, আপনি প্রথম জীবনে যার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন, আপনার প্রথম স্বামীকে এসে আপনি ঘরের মধ্যে থাকা অবস্থায় বুকে লাথি মেরেছিল, এরকম কোন ঘটনা আছে?
কার বুকে লাথি মারছিল
আপনার প্রথম স্বামীর বুকে?
আমার প্রথম স্বামীর বুকে লাথি মার লাথি মারছে কে?
আপনি যার সঙ্গে অবৈধ সম্পর্ক করতেন?
অসম্ভব, আমার স্বামী আমার হাজবেন্ড, আমি এখনো ও ঘর থেকে চলিয়েছে দিদি, আমার হাজবেন্ড কখনো ঘরটা বলতে পারবে না যে আমার ওয়াইফে অবৈধ সহায়ক সম্পর্ক ছিল, বা আমার ওয়াইফে এই জন্য আমার বুকে অন্য ছেলে আমার বুকে লাথি মারছে, আমার হাজবেন্ড কখনো বলতে পারবে না ওর ওয়াইফের সঙ্গে। ওর জন্য আমি আমার স্বামীর গুণ আমি নষ্ট করছি, আমার বাপের গুণ নষ্ট করছি, আমার বোনের গুণ নষ্ট করছি, আমার আত্মীয় স্বজন ঢাকার যত আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত লোক যতদের সম্পূর্ণ সব খালি অর্জন।
আচ্ছা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, সেটা হচ্ছে মনোয়ারা আপনার পেটে ধরা সন্তান, আপনার এই জিনিসকে আপনার বিপরীতে কেন এই ধরনের কথা বলবে? যদি আপনি কোনো অপরাধী না করে থাকবেন।
অপরাধী বলে আমি এখন মনে করেন আপনাকে কি বলবো, আপনাকে যদি আমি বিস্তারিত কথা জানতে দাঁড়াইতে হয় তাহলে আমার মনে করেন আমার
না, আপনি আমাকে শুধু কারণটা বলেন কি কারণে ওই রকম করলো, আপনার কথা যদি সত্যি হয়।
আমি সমস্ত কিছু আমি জড়িত ছিলাম না, আমি কোনো জড়িত নাই এবং ও জানে
না। কিন্তু এটা 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 কত লোকে বিশ্বাস করবে, কারণ আপনার পেটে ধরা সন্তান, আপনি তো সন্তান, এটা অস্বীকার তো করেন।
শোনা শোনা ভাই শোনেন, আজকে আমি ওকে ফোন দিয়ে কি বলছি আপনি জানেন?
কি বলেছেন?
আজকে আমি ওকে ফোন দিয়ে বলছি যে এই যে 16 কোটি মানুষের আমার দুর্নাম গুলো শুনছে, আমি তোরে বাদ দিইনি, আমি তোরে না খাওয়াই রাখছি, আমি তোর অভিযোগ পথে নিয়েছি, আমি তোকে খারাপ বানাইছি, যে এই যে 16 কোটি লোকেরকে তুই জানাইছ, তুই খালি শুধু একটা ছেলের জন্যে, একটা ছেলের জন্য তুই আমার পৃথিবীর সবার কাছে আমাকে নষ্ট বানাইছ। আমি তোরে একবার 10 জনের সামনে একবার চেয়ারম্যান এবার আইন দায়ী আমি একবার লিখিত বলছি, দেখছি তো দিয়েছি, তুমি আমার সন্তান না। আমি এত আজকেও আমি ফোন দিয়ে বলছি,
এই টাকাগুলো কোথায় পেতো সে?
হ্যাঁ,
এই টাকাগুলো কোথায় পেতো? আপনার ঘরে থাকা অবস্থায় আপনি যদি না চান আপনার সন্তান কিভাবে অবৈধ কাজ করে? 10 থেকে আমার কথা শেষ করতে দেন, 10 থেকে 11 বছর বয়সের একটা বাচ্চা ছেলে, এত বেশি ছোট মানুষও, আপনি যে কথাগুলো বলছেন যে ওর যদি 11 বছর বয়সে বিয়ে হয়ে থাকে, তারও 2 বছর আগে থেকে যদি অবৈধ কাজ করে থাকে, তাহলে 9 থেকে 10 বছরের একটা বাচ্চা শিশু, সে কিভাবে আপনার কথা আমার নয়? আপনার সঙ্গে কথা বলে আমি তো বুঝতে পারছি আপনি খুবই মানে ফোর্সফুল একটা লেডি, এবং আপনার এগেনিস্টে যাওয়া কোনো সন্তানের জন্যই সম্ভব না যদি আপনি বাধ্য না করেন, কারণ আপনি যে স্টাইলে কথা বলছেন প্রচন্ড শাসন করতে পারেন আপনি। তো সেই জায়গা থেকে 9 বছরের একটা বাচ্চা, আপনি আমার কথা শেষ করতে দেন, 9 বছরের একটা বাচ্চা কিভাবে আপনার অবাধ্য হয়?
আমি তো আপনাকে বলছি যে 9 বছর,
9 বা 10 বছর বয়সে আপনি যদি তাকে তাই বললেন যখন ওর
জীবনের সম্ভব, আমার মেয়ে একটা বিয়ে দিয়েছে 11 বছরে, আমার মেয়ে জন্য বিয়ে দিয়েছে 11 বছরে, আর আমার বড় মেয়ে বিয়ে দিয়েছে 11 বছরে, ওরা কি স্বামী সঙ্গে করে খায় না?
আমি আপনাকে যে প্রশ্ন করেছি উত্তর আমি সেই প্রশ্নটা পাচ্ছি না। মনে হয় আমার কথাটা ছিল যে আপনি যদি এটাই বলেন যে ও অবৈধ সম্পর্ক করেন, সেই সম্পর্ক থেকে আপনি ওকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, এটা 9 বছরের একটা শিশু কিংবা 10 বছরের একটা মেয়ে কিভাবে এটা করে, আপনার অবাধ্য হয় কিভাবে যদি আপনি না আপনি না সাপোর্ট করেন?
আমি ওকে ভালো বানানোর জন্য কত চেষ্টা করছি, এটা মনে করেন আমার যে সমস্ত বাড়িতে আমি ভাড়া ছিলাম ওই সমস্ত মালিককে জানে, ওই সমস্ত ভাড়াটিয়ারা চিনে বা আশেপাশে মানুষকে জানে, ওর জন্য আমি কি করছি বা না করছি।
কি করছেন আপনি?
আমি অনেক কিছু অর্জনে করছি, ওকে বলছি আমি আমি খারাপ কাজ করি, ভালো কাজ করি, আমি যা করি চুরি করি চোখানি করি সুদের জন্য তো করি নাকি?
মানে আপনি খারাপ কাজ করতেন তাহলে?
না শুনেন, আমি আমাকে বলছি যে আমি খারাপ কাজ করি, চুরি করি, ডাকাতি করি, চুরির জন্য তো আমি করি।
মানে আপনি করতেন তাহলে? মানে সন্তানের জন্য করলে আপনি করতেন তাই তো?
আমি করি না কখনো খারাপ কাজ।
তাহলে আপনি এটা কেন বললেন যে খারাপ কাজ করি?
বলছি আমার মেয়ে যে তুমি ঘরে থাকো, তুমি আমার বাচ্চা রুদে রাখো, তুমি ঘর থেকে কোথাও আনতে পারবে না, আমি ওকে ঘর থেকে নামতে না দাও না, তাহলে ওই এই সমস্ত কথা হয়ে আমার ঘর থেকে তাইলে না 2 টাকা লাগিয়ে চুরি করে পালাইয়ে যায় যে পাঠা নিয়ে পরে এই সমস্ত কাজ করে।
ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে।
ফোনের কথোপকথনটা আমরা শুনলাম, এটা নিয়ে আসলে মা মেয়ে আপনাদের দুজনকে আমি মুখোমুখি করতে চাই না, কারণ আসলে উনি যেটা বলেছেন সেটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বিলিভ করি না, তবে ওনার বলার অবশ্যই জায়গা আছে, সেই জায়গা থেকেই ওনাকে এখানে নেয়া। এটার বিরুদ্ধে আপনার কি বলার আছে সেটা আমার জানার কোনো ইচ্ছাও নেই, তবে একটা প্রশ্ন মাথায় ঘুরছে, বাবার কাছে চলে গেলেই তো পারেন, যান না কেন?
আমার বাবার কাছে যাওয়ার মতো পথ তৈরি করে দেন আমার মা।
বাবাকে গিয়ে সব খুলে বললে বাবা জায়গা দিবে না?
আমি চাচ্ছি না।
কেন চাচ্ছেন না?
যেহেতু ওনার ওয়াইফ আছে বা ওনার এখন 2টা ছেলে হয়ে গেছে, আমার বাবা এখন অন্যরকম হয়ে গেছে।
আপনার লিসনারদের কি কিছু বলার আছে, আমাদের শ্রোতা যারা লাখ লাখ মানুষ যারা আপনাকে শুনলো আজকে রাত জেগে?
এনাদের কাছে একটাই বলার যে আমি ভালো হতে চাই, আমার জন্য একটু সবাই দোয়া করুক, পারলে একটু হেল্প করুক।
কি বলবো, শেষে এসে আমি আর মানে কিছু মানে বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না, একটা প্রিয় শ্রোতা আমরা শেষ করতে চাই আজকের এই জীবনের গল্প, এটি একটি অনিশ্চয়তার গল্প এবং এই গল্পের শেষটা আমরা জানি না, কি হবে এই মেয়েটির যার কোনো আশ্রয় নেই, যার কোনো ইনকাম নেই, যে এখনো পরনির্ভর, যার বয়স 16 এবং যে দুর্দান্ত রকমের ভায়োলেন্সের শিকার। কোথায় যাবে সে? কোথায় একটা নিরাপদ আশ্রয় পাবে? কোথায় একটু মাথা গোজার ঠাই পাবে? কোথায় একটু নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পাবে? জীবনটাকে গড়ার সুযোগ পাবে? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের কাছে জানা নেই। কেউ যদি সঠিকভাবে জানেন তাহলে প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এবং সত্যি সত্যি যদি ওর জন্য কিছু করতে পারেন, কেউ প্রপারলি যদি কিছু করতে পারেন, তার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। আমরা শেষ করতে চাই প্রিয় শ্রোতা আজকের এই হ্যালো ইট 920। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর মেয়েদের প্রতি, কন্যা শিশুর প্রতি যত্নবান হন, মেয়েদের প্রতি সম্মানের দৃষ্টি নিয়ে তাকান, তাদেরকে এই ধরনের ভায়োলেন্সের শিকার করবেন না। আজকের এই এপিসোডটি শুনে যদি আপনি এতটুকু পরিমাণ লেসন পেয়ে থাকেন অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে, তাহলে আমরা বলতে পারবো আমাদের হ্যালো ইট 920 কিছু একটা করেছে। ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই ইতি টানছি। শুভরাত্রি।
Bye. No, yeah.